This track was downloaded from FusionBD.com.
ABC Radio.
Mentos Batti Jalao.
তোমরা শুনছো মেন্ডোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং।
আমি রাজীব হাসান। এই জাহিদ, আমারটা নিচে কেন? দুজনের অডিও লেভেল সমান হবে না। আমি প্রত্যেক দিন আমি খেয়াল করছি রবি ভাইয়ের সুইচটা একটু উপরের দিকে তোলা থাকে, আমারটা একটু নিচের দিকে। আমি কি জুনিয়র আর্টিস্ট?
না রাজীব, মোটেও রাজীব জুনিয়র আর্টিস্ট না।
না স্কেল না, একটা স্কেল দেখি, স্কেল দেখি, মাপা হবে আজকে। আগে আমি স্কেল দেখি, দেখি দেখেন বস, আপনি দেখেন, দেখেন আপনি দেখেন।
হ্যাঁ না, দুজনের এটা সমান আছে।
না বস, আপনারটা উপরে আছে।
আচ্ছা এই আমারটা একটু নামাই দাও, আমার অডিও লেভেল একটু নামিয়ে দাও। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজকে আমরা যে শোটা করবো, আজকে একটা বিশেষ শো হবে এবং বিশেষ শোর বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব বিয়ে দিবস, ওয়ার্ল্ড ম্যারিজ ডে হচ্ছে আজকে। এবং আজকে বিয়ে নিয়ে কথা বলবো আমরা দুই অবিবাহিত তরুণ। আমি আসিফেন তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, আজকে বিশ্ব বিয়ে দিবসে আপনাকে অভিনন্দন।
আপনাকে অনেক অনেক অভিনন্দন রবি ভাই। বরং আমরা এইভাবে আমাদের পরিচয় করিয়ে দিতে পারি যে বলছেন মিস আসিফেন তাজ রবি এবং মিস রাজীব হাসান,
কারণ আমরা এখনো
মিস করি,
আমরা এখনো মিস করি, মিস করি। মানে বিয়ে ব্যাপারটা যে কতখানি খারাপ একটি বিষয়, তার বড় প্রমাণ হচ্ছে যে একটা মেয়ে সে বিয়ের আগ পর্যন্ত থাকে মিস জর্জিয়া, মিস কাকন, মিস ডরোথি, মিস একলাবতী, মিস তামান্না, মিস বলে না,
মানে তারা হ্যাঁ অনেক অনেক থাকে,
কিন্তু যখন তারা বিয়ে করে তখন তারা হয়ে যায় মিসেস। এবং বিয়ে কতখানি ভয়াবহ একটি ব্যাপার হলে
এই মিস এবং মিসেস এর ব্যাখ্যাটা একটু আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলা দরকার। আপনারা জানেন ব্যাকরণে দুইটা ইয়ে আছে, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। হ্যাঁ, বহু এক বচন আর বহু বচন। বিয়ের আগে একটা মেয়ে মিস থাকে, তার মানে সে একজনকে মিস করে, কিন্তু বিয়ের পর সে মিসেস হয়ে যায়, তার মানে সে অনেকজনকে
মিস করে, যে জন্য সে মিসেস
মিসেস হয়ে যায়।
রাইট রাইট, এই ব্যাখ্যাটা সুন্দর রাজীব। আমি মানে আমি আপনাকে মানে বিয়ে যে ব্যাপারটা যে খারাপ, এটা তো ধরেন প্রতি মুহূর্তে টের পাই আমরা, প্রত্যেক দিন টের পাই, প্রত্যেক বেলায় বেলায় টের পাই। আমি খুব রিসেন্ট একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটি হচ্ছে
রিসেন্ট শেয়ার অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি রবি আপনাকে বলি, পৃথিবীতে মানুষ মারা যাওয়ার সবচেয়ে বেশি কারণ, মানে মানুষের মৃত্যুর জন্য এক নম্বর দায়ী কে জানেন?
কে?
মশা। এক নম্বর দায়ী প্রাণীটার নাম হচ্ছে মশা। আপনি হয়তো ভাবতে পারেন যে বাঘ, ভাল্লুক, হ্যাঁ অ্যানাকোন্ডা, ঠিক আছে, অনেক পৃথিবীতে অনেক রকমের ভয়ঙ্কর প্রাণী আছে, কিন্তু বিষাক্ত সাপ আছে, কিন্তু খুবই ছোট্ট একটা প্রাণী মশা। এবং মশার কারণে পৃথিবীতে যে পরিমাণ মানুষ মারা যায়, এর চেয়ে বেশি মানুষ আর কোনো কারণে মারা যায় না। দ্বিতীয় কারণ কি জানেন?
দ্বিতীয় কারণটা কি?
দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন। মানুষ দ্বিতীয় যে কারণে প্রচুর পরিমাণে মারা যাচ্ছে বা আত্মহত্যা করছে, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে। এবং ফ্রাস্ট্রেশনের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে একজন পুরুষ সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড হয় বিয়ে করার পর।
হ্যাঁ, তার ম্যারিড লাইফ নিয়ে সে খুবই,
মানে জাস্ট বিয়েটা জাস্ট মশার মতোই ডেডলিয়েস্ট একটা ব্যাপার।
কতখানি ডেডলিয়েস্ট সেটাই আমি বলছি, সেটা হচ্ছে যে আমি একটা, মানে আমার শ্রোতাদেরকে এটা জানানো খুবই দরকার যে আমি একটা টেলিভিশন চ্যানেল দিচ্ছি। টেলিভিশন চ্যানেলটার নাম হচ্ছে দি বক্স টিউব। তোমরা ফেসবুকে এই টিভি চ্যানেলটি খুঁজে পাবে, দি বক্স টিউব লিখে ফেসবুকে সার্চ দিলেই, জাস্ট একটা পেজ করে রাখা হয়েছে, এখনো সেই পেজে কোনো কিছু দেওয়া হয়নি, বাট আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে এই টিভিটি অন এয়ারে আসবে এবং আমরা এই টিভিটি দেখতে পাবো। একটা অনলাইন টেলিভিশন এবং এটা ফ্রি, যখন খুশি তখন সেই টেলিভিশন তোমরা দেখতে পারবা,
এবং বিজ্ঞাপনমুক্ত,
এবং বিজ্ঞাপনমুক্ত, সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত সেই টেলিভিশন, এবং একদম বিনোদনমুখী। যে জিনিস তুমি সত্যিকারের টেলিভিশনে দেখতে পাও না, সেই জিনিস তুমি এই টেলিভিশনে অবশ্যই অবশ্যই দেখতে পাবা এবং তোমাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। তো টেলিভিশনের কথা বলাটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে সেই টেলিভিশনের শুটিং করতে গিয়ে কি হয়েছিল সেটার কথা বলা। সেটা হচ্ছে যে সেই টেলিভিশনে অভিনয় করেছি আমি, সেই টেলিভিশনে অভিনয় করেছে রাজীবও, আমি এবং রাজীব অভিনয় করেছে। আমাদেরকে চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, অভিনয়ের খাতিরে অনেক কিছুই করতে হয়। যেমন কেট উইন্সলেটকে অভিনয়ের খাতিরে তাকে ক্যামেরার সামনে নগ্ন হতে হয়েছিল না বস,
সেটাই শিল্প, এটা একটা শিল্প।
আমির খানের মতো এত নাম করা একজন আর্টিস্ট, তাকে অভিনয়ের স্বার্থে পিকে ছবিতে প্রথম দৃশ্যেই পুরো নগ্ন হয়ে শুধুমাত্র একটা রেডিও দিয়ে তার মানিজ্জত রক্ষা করে তাকে স্ক্রিনে আসতে হয়েছিল। একইভাবে সেই অভিনয়ের স্বার্থে, শুধুমাত্র টেলিভিশনের স্বার্থে এবং শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাকে একটা দৃশ্য অভিনয় করতে হয়েছে। সেখানে আমি একটা বিছানায় ছিলাম, সেই বিছানায় একটা লেপ ছিল, সেই লেপের নিচে আমি ছিলাম এবং আরেকটা মেয়ে ছিল। এই হচ্ছে আর কিন্তু কিচ্ছু না, জাস্ট অভিনয়ের স্বার্থে বিছানা, তার উপর লেপ, লেপের নিচে আমি এবং সেই মেয়েটা। তো আমি শুটিং টুটিং করে বাসায় ফিরেছি। বাসায় ফেরার পর শুটিং এর যে রাশ ফুটেজ থাকে, শুটিং এর যে ছবিগুলো আছে সেগুলো আমি ল্যাপটপে বাসায় বসে দেখছি। হঠাৎ করে মিতু আসলো, এসে বললো যে কি ব্যাপার, কে জানো, এটা তুমি না, তুমি বিছানায়
আরেকটা মেয়ের সাথে তাও এই গরমে লেপের তলে
তুমি বিছানায় কি করো? আমি বললাম এটা অভিনয় হচ্ছিল মিতু, আমি এটা নাটকে শুটিং করতেছি। এরপর যে ঘটনাটা ঘটলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার বউ অসম্ভব ঠান্ডা মাথা, ধীর স্থির টাইপের একটা মেয়ে, সে আমার গলা টিপ দিয়ে, মানে আমি চেয়ারে বসা ছিলাম, সে ধাক্কা মেরে চেয়ার থেকে ফেলে আমার উপর চড়ে বসলো এবং গলা টিপ দিয়ে সে বলতেছে, আল্লাহ তোমাকে কেন মারে না, প্রতিদিন এত মানুষ মারা যায়, তুমি কেন মরো না, আর কত কেলেঙ্কারি করবো, কেলেঙ্কারি করতে আর কোনটা পাখি রাখছো, আমাকে এইটাও দেখতে হলো, তুমি শেষমেশ একটা মেয়ের সাথে বিছানায় গেলা, কিভাবে সম্ভব, ও আল্লাহ আমাকে বাঁচাও, রাত বাজে তখন একটা। এবং সে পুরো ডায়লগটা দিছে আমার গলা টিপ মেরে, এবং ততক্ষণ আমি নিঃশ্বাস নিতে পারিনি ঠিক, মানে জাস্ট আমার শ্রোতাদের দোয়ার কারণে এই যাত্রা আমি রক্ষা পেয়েছি ঠিক, মানে জাস্ট আমি মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে তখন সে গলা ছেড়ে দিছে, তখন মায়া করে গলা ছেড়ে দেয়নি, তাকে ওয়াশরুমে যেতে হবে জন্য সে গলা ছেড়ে দিছে। এবং আমি মনে করি যে আমাদের মেন্টস বাতি জেলার শোয়ের যেসব শ্রোতা এবং শ্রোতা ভাই এবং বোনেরা রয়েছে তাদের দয়ার কারণে আমি এই যাত্রা রক্ষা পেয়েছি। এরপর সে দ্বিতীয়বার এসে আমার গলায় টিপ দিয়ে রয়েছে এবং আমি একটু বলে ছবি দেবো, আমার গলায় এখনো গলার টিপ দেওয়ার ডাক্তার রয়েছে। আমি যদি আজকে অবিবাহিত থাকতাম আমাকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো না। পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম মশা নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম অ্যানাকন্ডাও নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম
স্ত্রী
কি বলে কিং কোবরাও নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম পাগলা কুকুরও নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম শার্কও নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম কোন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া নয়, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর নাম হচ্ছে আমার বউ। মানে আমি আমার মতো এত ভদ্র সভ্য একটি ছেলে যে হাসি ছাড়া কারোর সাথে কথাই বলে না, যার আমার সাথে কথা বললে ডায়াবেটিসের যারা রোগী আছেন তাদের সুগার লেভেল বেড়ে
যায়,
কারণ আমি এত মিষ্টি করে কথা বলি, আমি এত ভালোবাসা স্নেহ মমতা দিয়ে কথা বলি, এটা কি ভাবার যোগ্য রাজীব যে আমার মতো একটা মানুষকে আমার বউ গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল, গলা টিপে। এবং সে যে প্রার্থনাটা করেছে বস, যে আমি সবসময় আগে দোয়া করতাম যাতে তোমার হার্টের অসুখ মুক্ত হবে, তুমি বেঁচে থাকো, আজকে আমি দোয়া করবো তুমি যাতে মারা যাও, আমাকে এই জিনিস দেখতে হলো তুমি বিছানায় এগুলি করে বেড়াচ্ছ। কাজেই প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজকে আমাদের শো, যদিও আজকে বিশ্ব বিয়ে দিবস, কিন্তু আমাদের আজকের শোর মূল বক্তব্য হবে বিয়ে না করার 101টি কারণ। আমরা ধরে ধরে 1 থেকে 101টা কারণ তোমাদেরকে বলবো যে বিয়ে কেন করা উচিত না। তোমরা যদি চাও তোমরাও একটা করে কারণ আমাদেরকে পাঠাতে পারো কেন বিয়ে করা উচিত না। কারণ পাঠানোর নিয়মটি হচ্ছে, প্রথমে লিখো ABC মেন্টস, একটা স্পেস দাও, তারপর তোমার কারণটি লিখো, একটা স্পেস দিয়ে তোমার নামটি লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে, যত খুশি ততবার। কিংবা তুমি বিয়ে কেন করতে হবে না এই কারণটি আমাদেরকে ফোনেও জানাতে পারো, আমাদের ফোন করার নম্বরটি হচ্ছে 5815-1926 এই নম্বরে। রাজীব,
একটু শুটিং এর আরেকটু ছোট করে গল্প বলে নিই। আমাদের শুটিংটা আমরা দীর্ঘদিন, মানে সারাদিন ব্যাপী শুটিং করেছি, তো সেদিন আমার জন্য খুবই একটা ব্যস্ততম দিন ছিল। আমি রবি ভাইকে বললাম যে রবি ভাই, আমি শুটিং এর দিনটা আজকে না ফেললে কি হয় না, অন্য কোনো দিন করা যায় কিনা। রবি ভাই বলল অবশ্যই করা যাবে না, কারণ শুটিং এর সঙ্গে আপনি শুধু ইনভলভ না, এখানে ক্যামেরাম্যান আছে, এখানে প্রপস এর ব্যাপার আছে, এখানে আমরা অনেক কিছু ইয়ে করেছি, শুটিং লোকেশনটার ব্যাপার আছে, আপনার একার জন্য সবকিছু শিডিউল চেঞ্জ করা যাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনারা প্রথম দিন শুটিংটা করে ফেলেন, আমি নেক্সট ডে তে তখন যখন শুটিং হবে তখন আমি না হয় করব। রবি হলো এই কথা মুখেও আনবেন না, কারণ কালকে আমাদের যে শুটিংগুলো হবে শুটিংগুলোতে আপনার অনেক বড় ভূমিকা আছে। ইনফ্যাক্ট আমরা যে প্রথম যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি সেই স্ক্রিপ্টের মূল চরিত্রই আপনি। আমি তো খুবই খুবই মানে আবেগ আপ্লুত হয়ে গেলাম। এই জীবনে একটাই শখ ছিল, অভিনয় করব। কত নাট্যকারের হাতে পায়ে ধরেছি, কত পরিচালককে বলেছি ভাই ছোট্ট একটা দৃশ্য দাও, শুধু একটা দৃশ্য, এই একটা কাদের ছেলে চরিত্র দিলেও হবে, আমি জাস্ট একটা কাপ নিব, হাতে একটা কাপ থাকবে, পিরিচ থাকবে, নিয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে গিয়ে নায়িকাকে বলবো আফা আপনার সা। এই একটিমাত্র সংলাপ আফা আপনার সা, সেই সুযোগ আমাকে কেউ দেয়নি। কিন্তু এই মহান ব্যক্তি আসিফ ইমতিয়াজ রবি, যাকে আমি বুঝে না বুঝে, যাকে আমি কত আবার আজকে কান্না পেয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন আসিফ ইমতিয়াজ রবি। এই আসিফ ইমতিয়াজ রবি আমাকে জীবনে প্রথম ব্রেক দিয়েছে, এবং শুধু ব্রেক দেওয়া নয়, আমাকে বলেছে আমি সেই স্ক্রিপ্টের প্রধান চরিত্রে অভিনয় করব। এবং আমি খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা রাত আয়নার সামনে, আমাকে অবশ্যই স্ক্রিপ্ট দেওয়া হয়নি, বলেছে বস আপনা আমরা এখন এখন একটা এটা নিও রিয়ালিজম ফরম্যাটে কাজ করছি, এখানে সবকিছু হবে হচ্ছে আপনার ইনস্ট্যান্টলি, এখানে সবকিছু করা হবে আপনার ইম্প্রোভাইজ করে, আপনাকে জাস্ট সিচুয়েশন বুঝিয়ে দেওয়া হবে, আপনি আপনার মতো করে সংলাপ বলবেন। তারপর আমি আগের রাত সারা রাত আয়নার সামনে প্র্যাকটিস করেছি, এবং পরের দিন ভোরবেলা শুটিং স্পটে গিয়েছি, এবং শুটিং স্পটে গিয়েই আমি অবাক, যে বাসায় শুটিং হচ্ছিল সেই বাসার দেয়ালে আমার একটা ছবি, এবং ছবিতে ছবিটার মধ্যে একটা বাসি ফুলের মালা, এবং নিচে কয়েকটা আগরবাতি জ্বলছে। আমি বললাম রবি ভাই কাহিনিটা বুঝতেছি না, মানে আমার ছবি দেয়ালে ঝুলতেছে একটা বাসি মালা এবং আগরবাতি ধোয়া, মানে আমি ঘটনাটা কি বলেন তো? বলল বস নাটকের বিষয় হচ্ছে একজন বিধবা নারীর কষ্টকর জীবনযাপন, তার স্বামী মৃত্যুর মুখে চলে গেছে, স্বামী চলে যাওয়ার পর একজন নারী যে স্ট্রাগলটা করে সেটা নিয়ে নাটক। বললাম আমার চরিত্রটা কি? ওই যে বস যে স্বামী চলে গেছে ওইটাই আপনি, মানে আমার ভূমিকাটা হচ্ছে আমি দেয়ালে একটা ছবি হয়ে লটকে থাকব, এবং আসিফ ইমতিয়াজ রবি আমাকে খুবই বিশাল বড় একটা ব্রেক দিয়েছে, আমার একটা নাটক আমার একটা চরিত্র দিয়েছে যেখানে আমাকে কোনো সংলাপ দিতে হয়নি, ইনফ্যাক্ট আমাকে শরীর নড়াচড়া করতে হয়নি, ইনফ্যাক্ট আমাকে নিজেকে ক্যামেরার সামনে দাঁড়াতেও হয়নি, জাস্ট আমার একটা ছবি দেয়ালে ঝুলছে, ছবিটাতে একটা বাসি ফুলের মালা এবং নিচে আগরবাতির ধোঁয়া।
এবং আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি
খুবই ভালো অভিনয় করছেন,
খুব ভালো অভিনয় করেছেন। মৃত্যুর দৃশ্য লাশের অভিনয় আপনি এত লাইভ করেছেন, মানে এটা রাজীব বলার বাইরে। এবং যারা আমার মনে হয় যে ওইখানে অনেক রেডিও ক্যারেক্টার থাকবে, যেসব রেডিও ক্যারেক্টারদের কথা আমরা শুনেছি কিন্তু যাদেরকে কখনো দেখি নাই, যেমন বাংলাদেশের এক নম্বর আর্যে আসিফ ইমতিয়াজ রবি, তার গলা আমরা শুনি কিন্তু তাকে সচরাচর দেখা যায় না, এবং তাকে নানান সিচুয়েশনে দেখার একমাত্র সুযোগ করে দেবে এই বক্স টিভি, দি বক্স টিউব ফেসবুকের ঠিকানা হচ্ছে।
এবং গল্পটা এখানে শেষ নয়, গল্পটা এখানে শেষ নয়, আমরা সেদিন সারাদিন শুটিং করেছি এবং অনেকগুলো ছোট ছোট নাটকের মতো সিকোয়েন্স করা হয়েছে, এবং আসিফ ইমতিয়াজ রবি হচ্ছে সেই নাটকগুলোর রচয়িতা, মানে স্ক্রিপ্ট রাইটার। আসিফ ইমতিয়াজ রবি হচ্ছে সেই নাটকগুলোর মূল মুখ্য অভিনেতা বা হিরো, আসিফ ইমতিয়াজ রবি হচ্ছে সেই নাটকগুলোর প্রধান ক্যামেরাম্যান। নাটকগুলোতে আমরা অনেকগুলো মিউজিক ব্যবহার করেছি, আসিফ ইমতিয়াজ রবি হচ্ছে সেই নাটকগুলোর সঙ্গীত পরিচালক, এবং শুটিং স্পটে স্পট বয় থাকে, ইনফ্যাক্ট আসিফ ইমতিয়াজ রবি সেই স্পট বয়ের দায়িত্ব পালন করেছে। মজার ব্যাপার হচ্ছে কিছু দৃশ্য আছে না, যেমন রবি ভাই নিজেই বলল যে একটা দৃশ্য হচ্ছে
বিছানায়
শোয়া, এবং একটা মোটামুটি একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিছানায় শোয়া এবং কম্বলের নিচে, সেই দৃশ্যে সে নিজেই অভিনয় করল। আচ্ছা খুব ভালো কথা, আপনি বড় ভাই হিসেবে অভিনয় করতে পারেন। আরেকটা দৃশ্য ছিল যেখানে আমি পুরো গল্পটা বলছিলাম, পুরো গল্পটা বলে মজাটা নষ্ট হয়ে যাবে, শুধু দৃশ্যটার কথা বলছি। দৃশ্যটা হচ্ছে স্বামী দেশ ছেড়ে চলে যাচ্ছে, বিদেশ বিভুঁইয়ে চলে যাচ্ছে অনেক দীর্ঘদিনের জন্য, স্ত্রী বিরহ কাতর, তাদের দুজনের মধ্যে প্রচন্ড ভালোবাসা, এত দীর্ঘদিন তারা একে অপরকে দেখতে পারবে না, এই বিরহ যন্ত্রণায় তারা ছটফট করছে, এবং স্বামী বারবার চলে যাচ্ছে এবং ফিরে এসে স্ত্রীকে জড়িয়ে ধরছে, এবং সেখানেও স্ত্রী চরিত্রে খুবই অসাধারণ একজন অনিন্দ সুন্দরী একজন অভিনেত্রী অভিনয় করেছেন, এবং আমার দেখা মানে এত ন্যাচারাল অ্যাক্ট্রেস আমি আমার জীবনে দেখিনি। আমি বললাম বাস এই ক্যারেক্টারটা অন্তত আমাকে দেন, আপনি তো বিছানায় বিছানায় গড়াগড়ি খাইলেন একটা সুন্দরী মেয়ের সাথে, অন্তত এইটা আমাকে দেন বস। আসিফ এন্ড দ্য সেলফি সেই জড়িয়ে ধরা দৃশ্যে নিজেই অভিনয় করলেন,
নিজেই অভিনয় করলো, আপনাকে দেওয়া হয়েছিল, আপনি ওটা করতে পারেন। যাই হোক, আমাদের আলোচনার বিষয় সেটা না,
আমাদের আলোচনার বিষয় অ্যাকচুয়ালি বিয়ে।
বিয়ে আমরা ওয়ার্ল্ড ম্যারেজ ডে
আমরা আজকে পুরোটাই আলোচনা করব, বিয়ে না করার 101টা কারণ। এবং আমার মনে হয় যারা আমাদের শ্রোতারা আছে, শ্রোতাদের মধ্যে অধিকাংশই অবিবাহিত, আপনারা অবশ্যই হাতের কাছে খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকুন, কারণ আমরা যে কারণগুলো বলবো সেই কারণগুলো অনেক গবেষণা করে বের করা, সেই কারণগুলো এবং যেহেতু অনেকগুলো কারণ এগুলো আপনারা ভুলেও যেতে পারেন, লিখে রাখবেন এবং প্রতিদিন সকালে উঠে
একবার করে সেই কারণগুলোতে করবেন। এবং আমাদের সেটাই মনে হয় যে কেন কেন আমি বলছি, আমাদের সেটাই মনে হয় যে আমাদের একটা উপকার করা উচিত। আমরা এই মেন্টাল বাক্তি জেলার শো প্রায় বছর কানেক ধরে করছি, আমাদের এই শো করে কারো কোনো উপকার হয়নি। আমাদের এই শো শোনার ফলে, আমরা যে শো করি শো শোনার ফলে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে ওরা রাত জেগে শো শোনে, পরদিন ক্লাসে গিয়ে জিমায়, নয়তো পরীক্ষায় গিয়ে ফেল করে। তো এই প্রথম আমরা যে একটা কাজ করতে যাচ্ছি তাতে করে ওদের পড়ালেখা হোক বা না হোক ওরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পাবে, কারণ ওরা এখনো আনম্যারিড। আমরা জীবনে আমি এবং রাজীব ভুল করে ফেলেছি, জাহিদ গত সপ্তাহে বিয়ে করে আরেকটি ভুল করেছে, এবং আমাদের সেই ভুল আর সংশোধনের উপায় নেই। মৃত্যু এবং বিয়ে একবার হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসা চায় না। একবার তীর ছুড়ে মারলে সেই তীর যেমন আবার ধনুকে এসে লাগে না, পিস্তল থেকে একবার গুলি ছুড়ে মারলে সেই গুলি যেমন আবার পিস্তলে এসে ঠুকে না, এমনি একবার বিয়ে করে ফেললে জীবনে সেই ভুল সংশোধনের আর কোন উপায় থাকে না। সংশোধনের অযোগ্য এই ভুল নিয়ে ভুগছি আমি, সংশোধনের অযোগ্য এই ভুল নিয়ে ভুগছে রাজীব, এবং আমরা যেহেতু দুইজন একই ভুলের শিকার, আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে সঠিক শিক্ষাটা দেয়া, বিয়ে থেকে কেন 101 হাত দূরে থাকবে, এর জন্য 101টা কারণ তোমাদেরকে বলছি। প্রথম কারণটা হচ্ছে, তুমি বিয়ে না করলে খাটের যে কোনো জায়গা থেকে উঠতে পারবে, মানে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার বিছানা কারোর সাথে শেয়ার করতে হবে না। যেদিন থেকে তুমি বিয়ে করবা সেদিন থেকে তোমার বিছানায় আরেকজন ভাগিদার চলে আসবে। বিছানায় আরেকজন ভাগিদার চলে আসাটা, মানুষ তার জীবনের সারাটা দিন সকাল থেকে তাকে কাজ করতে হয় সন্ধ্যা পর্যন্ত, তারপর তাকে নানান ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, একটু শান্তির জন্য সে রাত 11টা 12টার দিকে একটু ঘুমাতে যায়। সেই শান্তির জায়গাটা হচ্ছে মানুষের সবচেয়ে শান্তির জায়গা, সবচেয়ে বিশ্রামের জায়গা হচ্ছে তার বিছানা। সেই বিছানায় যদি তুমি যারা বিছানায় একা ঘুমাও তোমরা যদি ভেবে থাকো তোমাদের এই সুখ সারা জীবন থাকবে, এটা মোটেও ঠিক না। তুমি যেদিন থেকে বিয়ে করবে সেদিন থেকে সেই বিছানায় তোমার আর একা ঘুমানোর অধিকার থাকবে না,
থাকবে না। এবং তুমি যদি ভেবে থাকো যে একটা বিছানা অর্ধেকটা না হয় আমি স্যাক্রিফাইস করলাম, করলামই না হয় একজনের জন্য, ভুল। অর্ধেকটা স্যাক্রিফাইস দিয়ে তোমার জীবনটা শুরু হবে, বিছানায় তো শুধু শুয়ে থাকবো না আসিফ এন্ড দ্য সেলফির মতো, বিছানায় অনেক স্পোর্টিং অনেক কিছু হয়, যার ফলে যেটা হবে বিছানার ভাগিদার একজন বাড়বে, তোমাকে আরো একটু জায়গা ছেড়ে দিতে হবে।
কারণ মানে আমি আমি রাজীবের
বিছানার আরো আরেকটা ভাগিদার বাড়বে, তোমাকে আর একটু জায়গা ছেড়ে দিতে হবে, বিছানার আরো একটা জায়গা বাড়বে, তোমাকে বিছানার প্রায় পুরোটাই ছেড়ে দিতে হবে। এই আসিফ এন্ড দ্য সেলফ। একদিন রবি খুবই অসুস্থ, আমরা ধরাধরি করে বাসায় নিয়ে গেলাম রবিভাইকে, রবিভাইকে আমরা খাটে শোয়াই দেবো দেবো এই অবস্থায়। ভাই বলে না না খাটে না খাটে না, ও তো খাটে শোয় না, মেঝেতে শোয়, মেঝেতে শোয়। আসিফ এন্ড দ্য সেলফ খাটের সত্য পুরোপুরি হারিয়েছে।
সেটি হচ্ছে যে বস, আমি বিছানায় শোয়ার অভিজ্ঞতা বলি যে বিয়ের পর প্রত্যেকটা পুরুষের মতো আমি একটা কাজ করলাম, মানে আগে ছিল সিঙ্গেল বেড, ওটাকে আমি ডাবল করে ফেললাম, যে স্পেসের যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমার বউ আমার জায়গায় তার জায়গায় শুবে, আমি আমার জায়গায় শুবো, কারণ আমি ঘুমানোর সময় আমি একটু ফ্রিডম পছন্দ করি, হাত পা ছড়িয়ে আমি আমার মতো করে ঘুমাবো, এবং আমার গায়ে কারো সেই সময় টাচ লাগলে আমার মানে ঘুম হয় না। ঠিক আছে, এই জন্য বিশাল একটা খাট, আমার আমার খাট মোটামুটি বস আমার পুরো বেডরুমের প্রায় পুরোটা দখল করে ফেলছে, এবং এই খাটে ফুটবল খেলা তো বটেই, আপনি যদি চান এই খাটে ধানও লাগাতে পারেন, মানে এত বড় খাট। ঠিক আছে, একদম শুধু তাই না বস, খাটটা এত বড় যে এখানে দিগন্ত পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, ওই দিক থেকে সূর্য উদয় হলে মনে হয় যে দিগন্তে সূর্য উদয় হচ্ছে, শুধু তাই না, এত বড় খাট, আপনি জানেন যে কোনো বড় বস্তু কে সূর্য আকর্ষণ করে। ঠিক আছে, এই খাটকেও কিন্তু জোয়ার ভাটার মতো এই খাটও মাঝে মাঝে সূর্যের আকর্ষণে দোলে, জিনিস যত বড় তার
দোলে,
তার
আকর্ষণ ক্ষমতা
তত বেশি, ঠিক আছে? কাজেই এত বড় খাট,
এবং এই খাটটা, এটা আরেকটা শ্রোতাদের আরেকটা তথ্য জানিয়ে দিতে হবে যে মানে আসিফেন দাসের বুঝে আপনারা এরই মধ্যে বুঝে গেছেন তিনি কত বড় ধনকুপের মানুষ, সেগুন কাঠের খাট বানায় মানুষ, আর দামি কাঠটা কাঠ নাম বললাম আমি বসে জানি না, মেহগুনে কাঠের খাট বানায়। আসিফেন দাস রবির খাট কোন গাছের? আসিফেন দাস রবির খাট কলা গাছের,
কলা গাছের খাট। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে মানে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এরকম এত বড় খাট, আমি এক পাশে ঘুমাচ্ছি, আমার বউ আর এক পাশে ঘুমাচ্ছে, কিন্তু আমার বউ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সে খুব স্থির থাকে, ঘুমানোর পর তার মুভমেন্ট শুরু হয়, ঘুমের মধ্যে সে মানে এটা প্রত্যেকটা বিবাহিত পুরুষ এবং প্রত্যেকটা বিবাহিত নারীর সমস্যা যে ঘুমের মধ্যে তার পার্টনার তার গায়ে অবশ্যই পা তুলে দেবে, ঠিক আছে? আমার বউ খাটের মধ্যে ঘুমের মধ্যে একদম এখান থেকে এই পর্যন্ত মানে আমি চাপতে 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 খাটের একদম কর্নারে চলে এসে খাট থেকে মাঝে মাঝে পড়েও যায়, তারপর আমার বউ সারা বিছানা জুড়ে দাপাদাপি করতে থাকে। এইটা নিয়ে কলকাতার একটা দুর্দান্ত গল্প ছিল, স্বামী স্ত্রী পাশাপাশি শুইছে, বউ স্বামীর মাত্র চোখটা লেগে আসছে, ঘুম আসবে আসবে এমন সময় বউ গম্ভীর গলায় বলল, সরে সও। এতে স্বামীর খুব আত্মসম্মান বোধে লাগছে। এক মাস পর স্বামী বউকে টেলিগ্রাম পাঠাইছে, সরিতে সরিতে আসাম চলিয়া আসিছি, আরো কি সরিব, মানে লোকটা এত কষ্ট পাইছে সে খাট থেকে সরে বাসা থেকে বের হয়ে কলকাতা থেকে বের হয়ে ট্রেনে করে সে আসাম পর্যন্ত চলে গেছে যে সরিতে সরিতে আসাম চলিয়া আসিয়াছি আরো কি সরিব,
আসামে গিয়ে সে আসামি হয়েছে এবং আসামি হয়েছে আসামি।
সো বিয়ে করলে প্রথম যে সমস্যা হবে খাটের ওপর তোমার যে একচ্ছত্র অধিকার সেই অধিকারটা নষ্ট হবে। আরেকটা সমস্যা খাটের কি, সেটা হচ্ছে যে তুমি যখন সিঙ্গেল থাকো তখন তুমি খাটের ডান দিক থেকেও খাটে উঠতে পারো, বাম দিক থেকেও খাটে উঠতে পারো, বিছানায় শুয়ে তুমি ডান দিক থেকেও নামতে পারো বাম দিক থেকেও নামতে পারো, চাইলে খাট থেকে সরাসরি লাফ দিয়েও নামতে পারো, কিংবা খাটের মাথার দিক থেকেও নামতে পারো পায়ের দিক থেকেও নামতে পারো, যেখানে খুশি তুমি নামতে পারো। কিন্তু যখনই তুমি বিয়ে করবে, এটা একটা সিম্বলিক ব্যাপার, যে কোনো বিবাহিত পুরুষকে বা যে কোনো বিবাহিত নারীকে, আমরা কেবল পুরুষ মানুষের কথা বলছি কারণ আমরা দুজন পুরুষের জন্য, মেয়েদেরও একই সমস্যা, সেটা হচ্ছে তোমার এক্সিটটাই বা এন্ট্রিটাই হাফ হয়ে যাবে, হয় তোমাকে খাটের ডান দিক দিয়ে উঠতে হবে নয়তো খাটের বাম দিক থেকে উঠতে হবে, এবং তুমি যেদিক দিয়ে উঠবে তোমাকে ঠিক সেই দিক থেকে নামতে হবে। অর্থাৎ বিয়ের খাট প্রকৃতি আমাদেরকে খুব সূক্ষ্ম একটা শিক্ষা দিচ্ছে, বিয়ের খাট হচ্ছে একটা প্রতীকী বিষয় যে তোমার স্বাধীনতা বিয়ের খাট দিয়ে প্রমাণিত হচ্ছে, তোমার স্বাধীনতা চলাচলের স্বাধীনতা স্ট্রেট অর্ধেক হয়ে গেল, তুমি হয় এদিক দিয়ে খাটে উঠবা না হয় এদিক দিয়ে খাটে উঠবা, কিন্তু অবিবাহিত অবস্থায় তুমি খাটের যে কোনো সাইড থেকে খাটে উঠতে পারবা এবং যে কোনো সাইড দিয়ে তুমি খাট থেকে নামতে পারবা। একবার চিন্তা করে দেখো, যারা এ পর্বতে উঠে, পাহাড়ে ওঠা আর খাটে ওঠা একই জিনিস, ঠিক আছে? ওটার হাইট একটু বেশি আর খাটের হাইট একটু কম, তাও তো ওঠা, তো এখন
পাহাড়ে ওঠার জন্য অনেক সেফটি ইকুইপমেন্ট
ইকুইপমেন্ট থাকে, কিন্তু খাটের জন্য ইকুইপমেন্ট থাকে না, পাহাড়ে
স্কি,
কিন্তু পাহাড়ে সবাই কেন উঠতে পারে না, কারণ পাহাড়ে উঠা হচ্ছে একটা মানে পাহাড়ে উঠতে গেলে তুমি পাহাড়ের যে কোনো সাইড থেকে তুমি উঠতে পারবে না, পাহাড়ে উঠার একটা নির্দিষ্ট রুট থাকে বা দুইটা নির্দিষ্ট রুট থাকে, ওইটা দিয়ে উঠতে হয়, অন্য সাইড থেকে উঠতে গেলে তুমি পাহাড় থেকে পা পিছলে পড়ে যাবা। তোমার জীবনের তোমার সবচেয়ে আনন্দের জায়গা তোমার বিছানাটিকে তুমি এভারেস্ট পর্বত বানাতে পারো একটা কাজ করে, সেটা হচ্ছে বিয়ে করে, তোমার ওইখানে রুট একটাই হয়ে যাবে, সিঙ্গেল রুট হয়ে যাবে, তুমি একদিকে উঠতে পারবা। এটা হচ্ছে বিয়ে না করার এক নম্বর কারণ, এভাবে আমরা 101টা কারণ বলব, বাকি
একটা বললেন না বস, কয়েকদিন পর পর খাটের নাট বল্টু টাইট দিতে হয়।
দুই নম্বরটা কারণ হচ্ছে যে দুই নম্বর কারণ কি, দুই নম্বর কারণটা খুবই ভয়াবহ একটা কারণ, সেটা হচ্ছে যে ঘরের যে কাজ আছে গৃহস্থালী কাজ, বিবাহিত অবস্থায় তোমাকে যা কাজ করতে হবে, বিয়ের পর তুমি ভাবছ যে আমি তো বাসায় এখন একা, আমাকে একা সব কাজ করতে হচ্ছে, বিয়ের পর আমি আর আমার বউ দুজন মিলে বাসার কাজ করব, ব্যাপারটা একদমই ভুল। বিয়ের পর কাজ অসংখ্য রকমের বেড়ে যায়, একদম জাস্ট ডাবল হয়ে যায়। তুমি ভাবতে পারো যে একটা কাজ এক মানুষ একদিনে করতে পারলে ওই একই কাজ দুইজন মানুষ তো হাত দিতে করতে মানে অর্ধেক দিনে করতে পারে,
সেটা শুধু ঐকিক নিয়মে সম্ভব,
সেটা শুধু অঙ্কের খাতায় সম্ভব, বিয়ের জীবনে বা বাস্তব জীবনে সেটা সম্ভব না। তোমার বাসা বেশি অপরিষ্কার হবে, তোমার থালাবাটি বেশি নষ্ট হবে, তোমার বাথরুম বেশি ব্যবহার করা হবে, মানে কাজ সবকিছু দ্বিগুণ হয়ে যাবে, বিয়ের পর কাজ দ্বিগুণ হয়, এবং মানুষ কিন্তু ওই তোমাকেই কাজ করতে হবে, একজনকেই কাজ করতে হয়। তো এই হচ্ছে বিয়ে না করার দ্বিতীয় কারণ। এরকম আরো 99টা কারণ আছে, 99টা কারণে আসবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতিতে আবার ফিরে আসি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান, এবং আমাদের দুজনের আজকের পরিচয় হচ্ছে আমরা মৃত দুই সৈনিক রবি এবং রাজীব, তোমাদের সঙ্গে কথা বলছি। এবং আমরা বিয়ে না করার 101টা কারণ, আমি এখন আর কারণ খুঁজে পাচ্ছি না, কারণ আমার যখনই বাসায় ফেরার কথা মনে হচ্ছে তখনই রাজীব আমার হাত পা কাঁপছে। আমরা এ পর্যন্ত দুইটা কারণ বলছি, আমাদের আরো 99টা কারণ রাজীব বানিয়ে বানিয়ে বলতে হবে। আরেকটা বস কারণ পাওয়া গেল, সেটা হচ্ছে যে বিয়ের পরে টেলিভিশন চ্যানেলের উপর, মানে তুমি যে টিভি দেখবা সেটার উপর তোমার অধিকারটা নষ্ট হয়ে যাবে। মানে হয় তোমাকে স্টার জলসা দেখতে হবে, মানে তোমার যখন তুমি ক্রিকেট খেলা দেখবা বা তোমার মনে হবে যে আমি এখন এইচবিও দেখব, বিয়ের পর এটা সম্ভব হয় না। বিয়ের পর তোমাকে আরেকজনের সাথে সেই টেলিভিশনটা শেয়ার করতে হবে। এখন অনেকেই ভাবতে পারো যে এখন তো ইউটিউবের যুগ, এখন তো ঘরে ঘরে টেলিভিশন, হাজবেন্ডের একটা টিভি থাকবে আলাদা, ওয়াইফের একটা আলাদা টিভি থাকবে। ভুলেও যারা ভাবছো যে এটা সমস্যার সমাধান এইভাবে করবা যে দুইটা টেলিভিশন থাকবে, ও ওইটাতে স্টার জলসা দেখবে, আমি এইচবিও দেখব, একদমই ভুল। এখনকার বৌরা বস তারা না খুবই নিঃসঙ্গ, তাহলে স্টার জলসা তখনই দেখে মজা পায় যখন পাশে বসে তার স্বামী বসে বসে অখাদ্যটা।
এবং বেশিরভাগ কাহিনীতে যেটা থাকে যে একজন খুবই সরল সাদাসিধে একজন স্ত্রী যার বিরুদ্ধে পুরো তার শ্বশুরবাড়ি ষড়যন্ত্র করছে, শাশুড়ি ষড়যন্ত্র করছে, শ্বশুর ষড়যন্ত্র করছে, ননদ ষড়যন্ত্র করছে, কিন্তু বউ খুবই মানে দৃঢ়চেতা এবং অবশ্যই সহজ সরল। এবং সে নিজে দেখলে তো হলো না ব্যাপারটা, তার স্বামীকেও দেখানো উচিত, মানে স্বামীকেও দেখানো দরকার, স্বামীকেও সে বোঝাতে চায় দেখো এই যে পর্দায় রাশিকে দেখছে, এই রাশি আসলে আমি, এই যে পর্দায় নূপুরকে দেখছে, এই নূপুর আসলে আমি।
এবং আমাদের 6 মাস আগে একটা নিউজ আসছিল, সেটি হচ্ছে যে ঢাকার বাইরে যশোরে এরকম বউকে টিভি দেখতে না দেয় এবং ভ্যান চালকের বউ মানে রিক্সাওয়ালার বউ তাকে টিভিতে স্টার জলসা না দেখতে দেয়,
কোপায় একদম
কোপায় না, সে খিল যে আমরা দরজায় যে খিল লাগাই সেই খিল দিয়ে স্বামীকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে। কাজেই মানে তোমরা যারা ভাবছো যে বিয়ে পর একটা টিভি সেটা দুজন মিলে দেখতে গিয়ে আমি যখন যে চ্যানেল দেখতে চাইব, যে অনুষ্ঠান দেখতে চাইব, আমার বউ অন্য অনুষ্ঠান দেখতে চাইবে, এটা সমাধান আমি টাকা দিয়ে করে ফেলবো, আমি আরেকটা টিভি সেট কিনে নিয়ে আসব, তাদেরকে বলছি আপনার একদম ভুলের জগতে বাস করছেন। প্রথম প্রথম বউ এটা মেনে নেবে, খুবই খুশি হবে যে আপনি তাকে তার টিভি চ্যানেলের দেখার ব্যাপারে নাক গলাচ্ছেন না বা তাকে ডিস্টার্ব করছেন না। কিন্তু দুই দিন পর, মেয়েরা এমন একটা জাতি, পৃথিবীর সবকিছু আপনি সুখী করতে পারবেন কিন্তু বউকে সুখী করা সম্ভব না, একদমই সম্ভব না। আপনি যখনই আলাদা একটা টিভিতে অনুষ্ঠান দেখা শুরু করবেন তখন তার মাথায় হবে ও কি আমাকে ভুলে যাচ্ছে, ও কি আমাকে উপেক্ষা করছে, ও কি আমাকে অ্যাভয়েড করছে, ও কেন আলাদা টিভি দেখবে, কেন ও এইচবিওতে সুন্দর সুন্দর মেয়ের দেখবে, ও তো সিনেমা দেখে না, ও দেখে নায়িকাদের। এবং দুই দিন পর সে প্রথম এসে আপনার পাশে বসবে এবং তার প্রাপ্যকে নানান ভাবে যন্ত্রণা দিতে হবে। আমি একসময় প্রতি রাত্রে একটা করে মুভি দেখতাম, আমার বউ একদিন আমাকে বললো তুমি সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো না ফিল্ম ভালোবাসো, বললাম তোমাকে ভালোবাসি, তাহলে ফিল্ম দেখা বন্ধ। এই বলে বস আমার 400 গিগার একটা ফিল্মের ফোল্ডার ছিল ডিলিট করে দিস, মেয়েদের পক্ষে সম্ভব।
তাও ফিল্ম বস, আমার মনে আছে 2010 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ বাছাইয়ে পর্বে আর্জেন্টিনার পরিস্থিতি খুব খারাপ ছিল, মাঝপথে আর্জেন্টিনার কোচ বদল হয়ে ম্যারাডোনা তখন কোচ হয়ে আসলেন, এবং আপনি জানেন যে ম্যারাডোনা অলমোস্ট মানে তিনি অসাধারণ প্রতিভাধর ফুটবলার ছিলেন, কিন্তু মানুষ হিসেবে ম্যারাডোনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনি একটু খ্যাপাটে টাইপের, একটু পাগলাটে টাইপের। এবং আমার মনে আছে বিশ্বকাপ বাছাই পর্বের, যেহেতু দক্ষিণ আমেরিকা অঞ্চলে খেলা হয় সেটা বাংলাদেশ সময়ের টাইম জোনের পার্থক্য অনুযায়ী বাংলাদেশ সময় রাতে হয়, সাধারণত 4-5টার দিকে ম্যাচটা হয়, এবং আমি তখন সদ্য বিবাহিত, আমি আমার স্ত্রীকে বোঝালাম যে এটা হচ্ছে আর্জেন্টিনার জীবন মরণ ম্যাচ, এই ম্যাচ যদি আর্জেন্টিনা হেরে যায় আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে পারবে না, এবং আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে না পারা মানে হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়া, বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্বকাপ সঙ্গে কোনো কাজ খুঁজে পাবে না। তুমি বোঝো এটা জাতির দেশ জাতির কল্যাণে আজকে এই ম্যাচটা দেখা জরুরি, সে বোঝাবো ঠিক আছে তুমি দেখো কিন্তু এই ঘরে দেখা যাবে না, আমি ঘুমাবো তুমি টিভি অন্য ঘরে নিয়ে যাও। আমি অনেক কষ্ট করে বসে টিভি অন্য ঘরে নিয়ে গেলাম, টিভি অন্য ঘরে নিয়ে যাওয়া যায় কিন্তু ডিশের তার কি অন্য ঘরে নিয়ে যাওয়া যায়, ডিশের তার আপনাকে খুব মেপে মেপে দেয়। আমি বস হুন্নে হয়ে বাসায় খুঁজতেছি তার কোথায় তার তার কোথায় বাসায় তো আর আমার বাসা তার ইলেকট্রনিকের দোকান না যেখানে চাইলে এখানে সেখানে তার পাওয়া যাবে। পরে কাপড় শুকানোর ছাদে উঠে কাপড় শুকানোর দুটা তার কেটে এনে ডিশের তার জোড়া দিয়ে বস অন্য ঘরে তাও পুরোপুরি নিয়ে আসতে পারে।
এবং বউরা এত অযৌক্তিক কথা এত অবলীলায় বলে এটা কল্পনার বাইরে। যেমন এই ঘরে তুমি টিভি দেখবো আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে, ওকে ফাইন আমি চলে যাই, তোমার ঘুমাতে অসুবিধা হচ্ছে তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাও না, টিভি নিয়ে যাও। অদ্ভুত একটা বিষয়, আপনি বইয়ের পাশে শুয়ে আছেন, টিভি আছে অন্য ঘরে, যাই একটু খবরটা দেখে আসি, তখন বলবে টিভি এই ঘরে নিয়ে আসো। আমি খেয়াল আছে আমি একবার মানে আমার এরকম মানে জাস্ট এই এরকম মে জুনের কথা, আমার একদিন দুপুরবেলা শুয়ে হঠাৎ করে কেন জানি বুকের ভেতরে এমন তোলপা শুরু হলো যে আমার মনে হলো যে আমি যদি আইফেল টাওয়ার না দেখতে পারি আমি মারা যাব। ঠিক আছে, আমার আমি ওই দিনই ফ্লাই করে প্যারিসে চলে গেছিলাম আইফেল টাওয়ার দেখার জন্য। তো আমি মিতুকে বলব মিতু তুমি তোমাকে আজকে কেন ইয়েতে যেতে হবে, ইউরোপ যেতে হবে, আমি আইফেল টাওয়ার না দেখে মারা যাব। এবং খুবই উদ্ভট একটা কথা সে বলছিল, এটা আমার সারা জীবন মনে থাকবে, ওটা নিয়ে আসো এখানে।
সেটি
মানে এত অবলীলাই বলছে। আরেকবার বলছে এই ঘটনাটা বস কেউ আমার বউ এখন বিশ্বাস করে না, একবার আমি মুসা এবং মিতু আমরা তিনজন গেছি কক্সবাজার বেড়াতে গেছি, যা হয় বস আমি বস আমার দুই পকেট ভর্তি, আমি দরিদ্র মানুষ, তারপর দুই পকেট ভর্তি যত দূর সম্ভব একটা ভ্রমণে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার তার মানে তখন তো আর এখন তখনকার বিকাশ ছিল না, তখন এটিএম কার্ড ছিল না, আমি এক্সট্রা টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছি, মানে ধরেন লাগবে 10 টাকা আমি 15 টাকা নিয়ে গেছি সেফটির জন্য। ওইখানে যাওয়ার পর হোটেল ভাড়া টাড়া দিয়ে বস আমরা চলে আসবো, হোটেল ভাড়া টাড়া দিয়ে রাত্রে বাসে চলে আসবো, হোটেল ভাড়া টাড়া দিয়ে আমরা সন্ধ্যার দিকে গেছি হচ্ছে বার্মিস মার্কেটে বস, টাকা তখন প্রায় পুরোটাই রয়ে গেছে। এই যে বার্মিস মার্কেটে মিতু ঢুকলো বস, এরপর এমন শপিং করলো বস ফেরার বাসের টিকিট তাই আমরা ওই রাত আবার হোটেলে থাকলাম, ওই হোটেল পরিচিত ছিল থাকলাম, থাকার পর পরদিন হোটেলের কাছ থেকে টাকা নিয়ে বাসের টিকিট কাটলাম আমি মিতু মুসা বাসে করে আসতেছি, সকালবেলার বাসে আসতেছি। হঠাৎ কক্সবাজার এবং চিটাঙ্গের মাঝামাঝি হাইওয়েতে একটা ধরেন দুই পাশের ঘন জঙ্গল এরকম একটা রাস্তায় বাসটা নষ্ট হয়ে গেল, ওই চাকাতে প্রবলেম হইল, তো বাসটা হাইওয়েতে দাঁড় করাইছে। দাঁড় করার পর ড্রাইভার আমাদেরকে সেফটির জন্য বললো যে বাস থেকে আপনারা নেমে যান, কারণ এটা তো হাইওয়ে, পিছন থেকে কোনো আরেকটা বাস এসে বা আরেকটা ট্রাক এসে ধাক্কা মারতে পারে। তো আমরা বাস থেকে বাস ছাড়াতে অনেক সময় লাগবে, বাস থেকে নেমে আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম। তো জঙ্গলের মধ্যে আমরা সব অনেক যাত্রী প্রায় 80-90 জন যাত্রী আমরা হাঁটাহাঁটি করতেছি, দেখি খুবই অকল্পনীয় ব্যাপার, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা চায়ের দোকান, মানে এক লোক জাস্ট একটা কেটলি দিয়ে আর দু একটা যে যেটা বলে টোস্ট বিস্কুট এটা সে চায়ের দোকান খুলে বসছে, এবং দুধ চা না বস শুধু র চা, মানে ওরকম জনমানবহীন একটা শূন্য জায়গায় আর কিছু তার পক্ষে করা সম্ভব না, শুধু র চা বস, র চা আর ওই যে কিছু বাসি বিস্কিট। তো ওখানে তার বিস্কিট করার প্রশ্ন আসে না, তা আমি খুব আগ্রহ নিয়ে চা খাচ্ছি। মিতু ওই চালাকে যে ডায়লগটা দিছে এটা আমার এখনো মনে আছে, আচ্ছা আপনাদের এখানে দই পাওয়া যাবে কাপ দই ঠান্ডা, এটা একমাত্র বৌদের পক্ষে সম্ভব। আমি তখন বললাম তোমার মাথা খারাপ, তুমি কাছে দই চাচ্ছ কেন? মুসা পাশ থেকে বলে চাইতেই পারে, এটা তো একটা শপ তাই না, যার টোস্ট বিস্কুট ছাড়া কিছু নাই, যে চাতে দুধ দিতেও পারতেছে না, সে
গজাচ্ছে এবং ফ্রিজে রাখা দই,
ফ্রিজে রাখা কাপ দই ঠান্ডা, ঠিক আছে। এরপর মিতু আমাদেরকে এমন ভাবে একটা লুক দিল যে আমি কিছুক্ষণ আগে পাগলাগারত থেকে ছাড়া পেয়ে আমি আসছি, এবং এটা এটা মেয়েদের পক্ষে যে কোনো মেয়ে আপনার জীবনে নিচে এরকম অভিজ্ঞতা আছে? আমার এক বান্ধব আমাকে জিজ্ঞেস করছে সত্যি করে, আমরা তখন মানে যে মাঝখানে সুপার মুন গেল না, আমার এক বান্ধবী বলতেছে চাঁদের দিকে তাকা, সত্যি করে বলো তো চাঁদ সুন্দর না আমি সুন্দর? আমি তুমি সুন্দর, এই কথা বলার পর বসে বলল যাহ আবার সত্যি করে বলো, আমি তুমি চাঁদের মতো। তখন তার মুখ কালো হয়ে গেল, কারণ চাঁদে কলঙ্ক আছে তো, হ্যাঁ তুমি তো ওটা বলবাই চাঁদে যে কলঙ্ক আছে, আমাকে কলম কিনে না বলার তোমার শান্তি নাই, আমি কোথায় যাবো রাজি, কোথায় যাব? একটা মেয়েকে বিয়ে করার চাইতে একটা এক টুকরা পাথরকে বিয়ে করেন, কমলাপুর রেল লাইনে বস পাথর পাওয়া যায়, একটা পাথরকে আইনা বিয়ে করেন শান্তিতে থাকবেন, একটা কোলবালিশকে বিয়ে করেন শান্তিতে থাকবেন, একটা মেয়েকে বিয়ে করার মতো অশান্তি, যে গলা বিক্রি করে আমি খাই বস, আমি একজন কণ্ঠ শ্রমিক, আমি এই গলা বিক্রি করে আমি গলা দিয়ে কথা বলি রেডিওতে, রেডিওতে আমি গলা দিয়ে কথা বলি বস,
শিল্পীর কাছ থেকে তুলেছিলেন,
এখান থেকে যে টাকাটা আসে সেই টাকাটা আমার ওটা দিয়ে আমার চাল কেনা হয়, ডাল কেনা হয়, নুন কেনা হয়, মরিচ কেনা হয়, বাসা ভাড়া দেয়া হয়, মেয়েদের স্কুলের বেতন দেয়া হয়। এই গলা বস, আমার কিন্তু আর শরীরের অন্য কোন জায়গা কাজ এই গলাটা কল্পনা করতে পারে। তুচ্ছ একটা কারণে একজন শিল্পী সে অভিনয়ের সাথে একদম এর সাথে বিছানায় গেছে, তুচ্ছ একটা কারণে আমার গলা টিপে ধরছে। আমি মারা না গিয়ে যদি ভোকাল কর্তা ছিঁড়ে যেত কে সংসারটা চালাত?
সেটি
ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালো, ওয়ার্ল্ড ম্যারিজ ডেটা আমরা ঠিক করেছি, বিয়ের বিরুদ্ধে আজকে আমরা একটা শো করব। আমাদের সঙ্গেই থাকো, বিরতি নিচ্ছি, আবার ফিরে আসছি। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, বিশ্ব ম্যারিজ ডেতে তোমাদের সঙ্গে রয়েছে দুই ম্যারিড ছেলে, আমি আসিফ এন্তাচ রবি এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান।
রাজীব হাসান, এবং বিয়ে করা কেন উচিত না আমরা 101টা কারণ বলবো। এ পর্যন্ত আমরা কয়টা কারণ বলছি রাজীব? 4টা কারণ বলেছি, এখন বলছি না আমরা 3টা কারণ মাত্র আলোচনা করেছি, এখন চতুর্থ কারণটা যাব। তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি যখন খুশি তখন বাসায় ফিরতে পারবা। যারা ব্যাচেলার দামরা ছেলে পেলে আসো, তোমরা যখন খুশি তখন বাসায় ফেরো। যেমন কাশাফদ্দুজ্জামান নোমান নামে এক ব্যাচেলার ছেলে আছে, ও রাত 3টার সময় চা খাইতে বের হয়, আবার 5টার সময় বাসায় যায় সে ঘুমাতে, রাত 3টা। এই নোমানের উদ্দেশ্যে বলছি, বা নোমানের মতো যারা ব্যাচেলার লাইফ লিড করো তাদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করলে যখন খুশি তখন বাসায় ঢুকতে পারবে না।
এবং এর চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে,
মানে বিয়ে করা মানে হচ্ছে একটা পুরো লেডিস হোস্টেলের স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া। ঠিক আছে, তোমাকে একদম টাইম বেঁধে দেওয়া হবে, সর্বোচ্চ তুমি বিকাল 6টার মধ্যে তোমাকে বাসায় ঢুকতে হবে, এবং 6টা থেকে যদি কোনো কারণে 6:10 বেজে যায় তাহলে তোমাকে 10 মিনিটের জন্য কমপক্ষে 10,000 কারণ বউকে ব্যাখ্যা করতে হবে। বউকে প্রায় 10 ঘন্টা ধরে বুঝাতে হবে যে কেন তোমার 10 মিনিট দেরি হয়েছে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা তোমাকে 24 ঘন্টা সন্ধের মধ্যে রাখবে। বাঙালি রমণী মাত্র বিশ্বাস করে বউ এবং গরু, এই দুজনকে গলায় দড়ি দিয়ে রাখতে হয়। এবং তুমি যদি 10 মিনিট দেরি করে ঢুকো, বউ প্রথমে প্রশ্ন করবে কার সাথে ছিলাম।
বউ এবং গরু না, স্বামী এবং
গরুকে মানে গলায় দড়ি বেঁধে রাখতে হয়। এবং তুমি যদি 10 মিনিট দেরি করে বাসায় ঢুকো তাহলে তোমাকে তোমার বউ প্রথম প্রশ্ন করবে, এতক্ষণ কোথায় ছিল, কার সাথে ছিল, কিভাবে ছিল।
একটা ভয়াবহ, আমার এক জুনিয়র কলিগ, সে খুবই ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। সে একদিন শাহবাগে দাঁড়ায় আছে, হঠাৎ করে তার বউ ফোন দিছে, তুমি শাহবাগে এখন কি করো? সে অবাক হয়ে গেল, আমার বউ কি হবে বুঝলাম, শাহবাগে আছে, মানে একটু কাজে আসছি, কিছু আজিজ মার্কেটে কিছু বই দেখার জন্য আসছি। একদিন সে নীল খেতে আসে, হঠাৎ করে তার বউ ফোন দিছে, তুমি নিউ মার্কেটে কি করো? বলে আমি নিউ মার্কেটে না, নীল খেতে আসছি, বই দেখতেছি। মানে না, নিউ মার্কেটে তুমি কি করো? বলে নিউ মার্কেট নীল খেতে পাশাপাশি, আমি নিউ মার্কেটে নাই, আমি নীল খেতে আসছি।
এর চাইতে প্যাথেটিক কাহিনী আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমার এক বন্ধু, তার নাম বললাম না, সে আমার সাথে শোতে আসছে, এটিএন নিউজের ইয়াং নাইটে আসছে। ইয়াং নাইটের সেট হচ্ছে, আপনি স্টুডিও হচ্ছে 9 তলায়, লিফটের 9, রাত্রেবেলা আসছে। তো যখন লাইভ শো হয় তখন তো মোবাইল বন্ধ রাখতে হয়, বন্ধ করার আগ মুহূর্তে বউ ফোন দিচ্ছে, তুমি কোথায়? ও সাড়ে 800 যায়, বাসা থেকে আসলাম, তোমাকে বললাম না আমার লাইভ টিভি শো আছে। ও আচ্ছা, টিভিতে তো তোমাকে দেখা যাচ্ছে না। আরে শো তো এখনো শুরু হয় না, 1 মিনিট পর শুরু হবে। সত্যি তুমি টিভিতে গেছো? বউ টিভি ছাড়া বসে আছে
এত রাতে তুমি?
তারপর শো শুরু হয়েছে, আধা ঘন্টা শো শেষ হয়ে যাওয়ার পর মোবাইল অন করছে, সাথে সাথে বউ, এতক্ষণ মোবাইল কেন বন্ধ রাখছিল? অদ্ভুত কথা, আমি তো এতক্ষণ টিভিতে লাইভে ছিলাম, তারপর তুমি মোবাইল অন বন্ধ রাখবা? তাহলে এখন খুললা কেন? ঠিক আছে, আচ্ছা, ও বুঝাই টুজাই রাখলো। রাখার পর লিফটে উঠছে, পরে বউ আবার ফোন দিছে, তুমি কোথায়? আমি লিফটে। আচ্ছা ঠিক আছে, ও লাইন কেটে দিল। আবার একটু পরে ফোন দিছে, তুমি কোথায়? তখনও বস লিফট 9 তলা থেকে পুরোপুরি 6 তলা পর্যন্ত নামে নাই, 7 তলা ক্রস মাত্র করছে, তুমি কোথায়? আমি লিফটে। এতক্ষণ লিফটে কি করো? ও বলতেছে, এই যে লিফটে 6-6 আসছি। ও 6 আসছো, ঠিক আছে, লাইন কেটে দিছে। জাস্ট 3 তলাও পৌঁছায় আবার ফোন দিছে বউটা, তুমি কোথায়? লিফটে 3-এ। লিফটে তো স্লো চলে কেন? তখন আমার সেই বন্ধু বলল, বস আমি প্রফেশন চেঞ্জ করে ফেলবো, যে প্রফেশনে রাত্রে শো করতে আসতে হয় সেই প্রফেশনে আমি থাকবো না। তখন আমি তাকে একটা ঐতিহাসিক কথা বলেছিলাম, কয়টা প্রফেশন আপনি চেঞ্জ করবেন? বউটাই চেঞ্জ করে ফেলেন
না সেটাই। এবং আমার
ইজি ইফ ইউ,
মানে আমার সেই জুনিয়র কলিগ ভয়াবহ অবস্থা, এবং সে যেখানেই যায় তার বউ কিভাবে টের পেয়ে যায়। পরে সে আবিষ্কার করলো তার বউ এক সময় বাংলাদেশের একটা বড় মোবাইল কোম্পানির আইটি বিভাগে ছিল, এবং আইটি বিভাগে যেটা থাকে যে কোন টাওয়ারের আন্ডারে আপনি আসেন, এটা একটা সিস্টেম করলে অটোমেটিক একটা মেসেজ ফরওয়ার্ড হয়, সে ওইটা করে রাখছে। এখন যেখানে যায়
বউ, বউদের আইটি কোম্পানিতে থাকতে হয় না,
অটোমেটিকটা
বউ জন্মসূত্রে বুকের ভেতর একটা জিপিএস নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, আপনার মনের কথা একমাত্র বউ ছাড়া আর কেউ জানে না।
সেটাই
ধরেন আপনি দেখতেছেন টিভিতে কোন দৃশ্য দেখতেছেন, সেখানে হাজার খানেক মানুষ রানিং স্টেডিয়ামে খেলা দেখতেছেন, আপনি মানে হাজার খানেক মেয়ে, হঠাৎ করে একটা মেয়ের দিকে আপনার চোখ আটকায় গেল। ওই মেয়ে ওটের পায় নাই যে তার দিকে আপনার চোখ আটকায় গেছে, একজন টের পাবে। আপনার সোফায় আপনার পাশে বসে আছে বউ, এই তুমি মেয়ের দিকে তাকিয়ে আসো কেন, মেয়ে দিকে চোখ চলে যাবে দিকে, মানে অদ্ভুত। তাদের মানে বিয়ের পর একটা মেয়ে প্রথম যে কাজটা করে সে তার স্বামীর মনের ভেতর ঢুকে পড়ে। প্রথম কিন্তু বিয়ের প্রথম কয়েকদিন কিন্তু বউরা খুব ভালো ব্যবহার করে, ওই ভালো ব্যবহারটা কি আসলে আপনার সঙ্গে সে মানে আপনার সাথে সে কাস্টমাইজ করে ফেলে আপনার কি পছন্দ। এবং ছেলেরা কি করে বিয়ের প্রথম দিকে আবেগে বউকে সব কথা বলে ফেলে, জানো আমি ওইটা আমার কলেজ লাইফে ও অমুক প্রেম ছিল, ওই মেয়েটার নাম ছিল মদিও মতো, বিশ্বাস করেন বস। উপরালা তিনিও আপনার টুকটাক কিছু পাপের কথা ভুলে গেছেন, কিন্তু বউ ছোট্ট খাট্ট বিষয় সব মনে রাখবে এবং ঠিক এক্সাক্ট সময়ে
মিসাইল হিসেবে
একদম রেফারেন্স সহ কথা বলবে, একদম রেফারেন্স সহ। আপনি বউকে বলবেন যে এই তুমি একটু মুটিয়ে যাচ্ছ না, আমি মোটে গেছি না, তুমি মলির সাথে যে প্রেম করতা ও মোটা ছিল না, ও কি ছিল, চিকন ছিল, মোটা ছিল, একদম মানে যখন যা বলবেন ঠিক এক্সাক্ট সেই রেফারেন্সটা, মানে প্রত্যেকটা বউ একটা জ্বলন্ত চলন্ত উইকিপিডিয়া। এরকম আমরা একটা অডিও ক্লিপ তোমাদেরকে এই মুহূর্তে শোনাবো, সেই অডিও ক্লিপটা হচ্ছে যে একটা বিবাহিত মানুষ কেবল কি বউ নাকি আরো কোনো যন্ত্রণা তার জীবনে থাকে, একটা বিবাহিত মানুষ সে একজনকে ফোন দিয়েছে। গল্পটাকে ছোট্ট করে বলে নিই, একজন বিবাহিত ছেলে একজন স্বামী সে কলকাতায় থাকে, সে ফোন দিয়েছে কলকাতা এয়ারপোর্ট অথরিটি থেকে, অথরিটিকে ফোন দিয়ে সে কি কথা বলছে এই কথাকে আমরা শুনি, এটা একটা ধরনের টেলিফোন কনভারসেশন রেকর্ড করা হয়েছে, শোনো সেই কথাটি, তাহলে তোমরা বুঝবে বিয়ে কি চরম যন্ত্রণাকর এবং জটিল একটি বিষয়।
হ্যালো,
হ্যালো, এয়ারপোর্ট,
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
হ্যালো, বাংলা বলুন না।
নেই নেই নেই, কেউ না বলো।
হ্যাঁ, আপনার উপর সে প্লেন যাতা হামারা বাচ্চা নেই সো পাতা হ্যায়।
হ্যালো,
হ্যাঁ দেখিয়ে সাহ, এক বিনতি লেকে ফোন কি আপকো।
কোন?
হ্যাঁ মফিজুল কে রা হ্যায়, মফিজুল,
মফিজুল।
হ্যাঁ
কাহাঁ সে?
আপনার এয়ারপোর্ট কে বগল মে রাতা হ্যায় কোই খালি মে।
হ্যাঁ কে হুয়া?
হামারা বাড়ি কে উপর সে আপকা প্লেন যাতা হ্যায় রাত কো, আর হামারা বাচ্চা নেই সো পাতা হ্যায়।
আচ্ছা,
আপকে ইয়ে এয়ারপোর্ট হোনে কে লিয়ে হামকো তিন তলা কা পারমিশন নেই মিল রা হ্যায়।
কোই খালি মে ঘর বানা রা হ্যায়, হামারা প্লেন কে লিয়ে তিন তলা পারমিশন নেই মিল রা হ্যায় না।
হ্যাঁ,
আপ থোড়া অর আগে চলা যাইয়ে, উদার যাকে সাত তলা বিল্ডিং বানা।
দাদা পয়সা কি আপনা ঠাকুরদা দেগা?
মেরা ঠাকুরদা কিউ দেগা
স্যার? মেরা সবে সবে বাচ্চা হুয়া হ্যায় আর ও সো নেই পা রা হ্যায়।
ঠিক হ্যায়, মে বোল দুঙ্গা কোই খালি সে ফ্লাইট নেই জানে কে লিয়ে, গঙ্গা নদ সে সব ফ্লাইট জায়েগা।
নেই ভাইয়া, ইয়ার কি মত মারি হ্যায়,
আম সিরিয়াস বাত বাত রাহু,
আগর আপকে ঘর কে বাচ্চা কো হাম হর্ন মার কে উঠাতে তো কাইসে রহেগা।
হ্যাঁ ঠিক হ্যায়, ঠিক হ্যায়, মে সব ফ্লাইট গঙ্গা নদ সে উড়ান সে লেকে যাউঙ্গা।
আপ মজা কিউ কর রা হ্যায় মেরে সাথ?
হামারা প্লেন এয়ারপোর্ট কা জাহাঁ মর্জি,
হাম গরিব আদমি হ্যায় ইসলিয়ে।
নেই নেই, গরিব আদমি কা কোই বাত নেই হ্যায়।
হ্যাঁ বোলা, আপকা প্লেন কে লিয়ে জানে কে লিয়ে বোলে, রাত কো বোলিয়ে ধীরে হর্ন মার কে জানে কে লিয়ে মত বোলে।
প্লেন কো বোলেগা ধীরে হর্ন মার কে জায়েগা, হ্যাঁ সাউন্ড নেই জায়েগা, সাউন্ডলেস প্লেন চাইয়ে।
হ্যাঁ ওই বোলা হ্যায় কে হর্ন মত মারিয়ে,
সাউন্ডলেস প্লেন, মোদী সরকার আ রহা হ্যায় উসমে সাউন্ডলেস প্লেন বানা।
হ্যাঁ ওই তো বোলতা হ্যায়।
হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওকে ওকে। হ্যালো,
হ্যালো,
কোন?
হ্যাঁ মফিজুল বলতা হ্যায়,
থানা সে বোল রা হুঁ মে, এয়ারপোর্ট থানা এনএসএবি এয়ারপোর্ট।
তো কিয়া হাম থানা মে আপ কমপ্লেন লিখিয়ে কি রাত কো এ প্লেন জাতা হ্যায় বহুত শোর করকে, হামারা জো বাচ্চা হুয়া হ্যায় তিন মহিনা বয়স হ্যায় ইসকা।
বাচ্চা কা তিন মহিনা বয়স হুয়া না?
হ্যাঁ তিন মহিনা, এ সো নেই পাতা হ্যায় বাচ্চা, তো কিসকো বোলে বোলিয়ে,
কিসকো বোলেগা
ইস দুখি বাপ কা ইয়ে দুখ ইয়ে পরেশানি, হাম কিসকো বোলে আপ বোলিয়ে।
তো মেরা কো জব বোল দিয়া, মেরা কো এক সপ্তাহ টাইম দে দিজিয়ে, মে দেখ রা হুঁ,
না দেখিয়ে হাটা দেগা, না প্লেন হাটানে কে লিয়ে নেই বোলা। मुझे भी पता है वो जरूरी जो परिसेवा है आपका प्लेन का ये है हाँ। लेकिन ये जरूरी परिसेवा में आप जो कीजिए हाँ। ये रात को जो आप प्लेन ये करें ना थोड़ा ऊपर से लीजिए।
अच्छा रात में थोड़ा ऊपर से जाएगा फ्लाइट हाँ। नीचे से नहीं जाएगा तो
ना, आप पूरा एकदम घर के नजदीक से जाता है।
अच्छा, घर का नजदीक से जा रहा ना, मैं वो जो पायलट आता ना वो लोग का बोल दूंगा थोड़ा ऊपर से जाएगा, और वो जो फ्लाइट का जो साउंड आता है उसको बोलो साउंड बंद कर दो।
आप बाली है
ना ना उर्दू अपने हमारे ऑफिसर से कथा बोलू
দাদা।
হ্যালো
হ্যাঁ দাদা, আপনি কি পুলিশ?
কি হয়েছে বলুন।
আমার ছেলে তবে তিন মাস বয়স দাদা, রাত্রিবেলা দুধ খেয়ে ঘুমায়, আপনাদের প্লেন গুলো একদম নিচে দিয়ে যায়, একদম নিচে দিয়ে, আর মনে হচ্ছে যে অটোর সাথে ধাক্কা লেগে যাবে প্লেনে। এবার কথা হচ্ছে আপনারা সারাদিন নিচ দিয়ে যাচ্ছেন যাচ্ছেন ঠিক আছে, খালি রাত্রিবেলাটা যদি আপনারা একটু উপর দিয়ে নেন আমার ছেলে একটু ঘুমোতে পারে।
ওই আপনি আপনার ওখানে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে চিঠি লিখুন, চেয়ারম্যান চিঠি লিখে চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন
দাদা, শুধু
আমাদের উপরের লোককে জানাবেন।
হ্যাঁ দাদা, দাদা হ্যাঁ দাদা
হ্যাঁ
বলছি শুধু এটা আমার সমস্যা না দাদা, আমাদের গোটা পাড়ার সমস্যা।
ওই জন্য তো পাড়াকে নিয়ে
দাদা, বাপন বাপনের ছেলে ছাদে ঘুরি ওড়াতে যেতে পারে না।
শোনেন একসঙ্গে সবাই
জানেন আপনাদের একটা জেটের পেলেন আমাদের যে বাপনের ছেলের যে ঘুড়িটা আছে ওটা ছিঁড়ে দিয়েছে, ঘুড়িটা পয়সা কে দেবে?
ওই আপনাকে যৌথভাবে একটা চিঠি লিখুন, চেয়ারম্যানকে লিখুন,
আপনার লিখবো অ্যাড্রেস বলুন।
এত আপনি সময় নষ্ট করছেন, আমাদের অন্য কাজ আছে ঠিক আছে।
দাদা আমি তো বুঝতে পারছি না দাদা,
ওই যে সময়
আপনারা আমি এটাও এটাও দেখেছি আপনারা পেলেন দেখে উল্টো পাল্টা জিনিসপত্র ছুড়ে ছুড়ে মারেন ছাদের উপর
প্লেন থেকে।
হ্যাঁ
তাই নাকি? তো হয় নাকি?
হ্যাঁ ছুড়ে মেরেছেন সঙ্গে ডিওড্রেন্টের বোতল।
কি প্লেন থেকে?
হ্যাঁ।
আপনার কোনদিন প্লেনে চড়েছেন?
সে তো আমি করি চড়িনি, কিন্তু আপনি বলুন আকাশ থেকে কে ফেলবে? ভগবান কি ডিওড্রেন্ট মাখে নাকি কাক মাখে?
প্লেনে কোনদিন চড়েছেন?
না সে চড়িনি।
তাহলে আপনার ধারণা হলো কি করে প্লেন থেকে কেউ ছুড়ে মারতে পারে? প্লেন কিভাবে যায় আপনি জানেন? প্লেনে কোনো কিছু, প্লেনে একটা সুতো গলবার ফুটো থাকে না, এটা জেনে রাখুন, এগুলো জানতে হয়।
কিন্তু দাদা কথা হচ্ছে যে আপনারা তো কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেননি, আমার বাড়ির পাশ থেকে রোজ নিউজ দিয়ে প্লেন যাচ্ছেন, কোনো তো একজন পাইলট এসে বললো না যে দাদা আপনি চড়বেন? চলুন।
ও প্লেনের মোটামুটি সবচেয়ে কম ভাড়া হচ্ছে একবেলা একদিকে যেতে 5-7 হাজার টাকা, সেটা যদি আপনি ভাড়া দিতে পারেন চড়তে পারেন।
এত টাকা রোজগার করছেন আপনারা, একটু সাইলেন্ট করতে পারছেন না প্লেনগুলো?
না হয় না তো, যার নিয়ম নেই তার হবে না। আপনি কি কাজ করেন?
আমি দাদা চাষবাস করি, নারকেল গাছ আছে, নারকেল পাড়ি।
আপনি যখন কিছু কাটবেন, নারকেল কাটবেন, সেটা সাউন্ড হবে না?
না দাদা এটা আপনি আসুন, আপনি ঘুমিয়ে থাকবেন, ডাঁপ কাটবো না, আপনি বুঝতে পারবেন না।
ঠিক আছে আপনি বললেন আপনারা ওইভাবে করুন,
এরকম আওয়াজ হবে দেখবেন খাচ। হ্যালো
রং নাম্বার,
আমি চেয়েছি কোথাও যে আপনি বলছেন রং নাম্বার। হ্যালো
এয়ারপোর্ট ম্যানেজার,
হ্যাঁ আপনি ফোনটা কেটে দিলেন।
হ্যালো
হ্যাঁ দাদা,
হু ইজ কলিং প্লিজ?
বাংলা কথা?
বাংলা না জানা প্লিজ।
হাই
আই ক্যানট আন্ডারস্ট্যান্ড বাংলা, ক্যান ইউ স্পিক ইন হিন্দি?
আবার কি বলছেন?
হ্যালো
কি ভাষায় বললেন?
ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর হিন্দি?
হ্যালো বাংলা?
নো 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 বাংলা।
আচ্ছা হিন্দি বলতে হয়?
বলো বলো।
হ্যাঁ দাদা
হ্যাঁ বলিয়ে।
দেখি আমারা বাচ্চা ছোটা হ্যাঁ, আমারা বাচ্চা সো নেই পাতা হ্যাঁ।
এয়ারপোর্ট ডাইরেক্টর কো এক
দাদা, কে এয়ারপোর্ট ডাইরেক্টর কে ফিল্ম বানাতা হ্যাঁ এয়ারপোর্ট কে উপর?
দাদা মানে আপকা জবাব দে দিয়া, ওকে
ডাইরেক্টর কে
কিপ দা ফোন ডাউন।
হ্যাঁ দাদা হম লাস্ট ওয়ার্নিং দে রা হ্যাঁ, দাদা লাস্ট ওয়ার্নিং দে রা হ্যাঁ, ইস বার আগর আপনার প্লেন আয়া না হম গোটা পাড়া কো বোল দেগা আপনার প্লেন মে টিপ করকে নারকেল ছুড়কে মারেগা। হ্যালো
এটা শুনে যারা হাসছ তাদেরকে হাসতে নিষেধ করব। বিয়ে করে দেখো, সারাদিন কাজ করবা, বিয়ে করার পর বাচ্চা হবে, সেই বাচ্চা সারাত কাঁদবে, এবং যখন বাচ্চা কাঁদবে বউ তখন সবচেয়ে আজগুবি কথাটা বলবে যে প্লেনের শব্দে বাচ্চা ঘুমাতে পারতেছে না। তুমি কেমন পুরুষ, তুমি কি পারো না প্লেন গুলাকে একটু বলতে যে ওরা যাতে আস্তে করে উড়ে যায়, নিঃশব্দে যাতে উড়ে যায়? এরকম অযৌক্তিক অবাস্তব কথা একমাত্র বউদের পক্ষে বলা সম্ভব। বউদের পক্ষে বলা সম্ভব যে প্লেনের জানো কি জানো প্লেনের জানলা দিয়ে আমার দিকে ডিউডোরেন্ট ছুড়ে মেরেছে। তো বিবাহিত পুরুষ মাত্র একটা পর্যায়ে সংসারের যন্ত্রণায় এই যে এরকম পাগল হয়ে যায়, একটা লোক কি পরিমাণ ডেসপারেট হলে এয়ারপোর্টে ফোন দিয়ে প্রথমে মানে সিভিল এভিয়েশনে, তারপর এয়ারপোর্ট থানায় ফোন দিয়ে সে কি লেভেলের ডেসপারেট হলে এই কথাগুলো বলতে পারে
না সেটাই। এবং মানে বৌদের আসলে অসম্ভব অযৌক্তিক কথা বলে বৌরা। আমার মনে আছে যে আমি তো খুব স্বাভাবিকভাবে বউয়ের সঙ্গে মানে সপ্তাহে অন্তত একদিন আমাকে সিরিয়ালগুলো দেখতে হয়, এবং আমার দুর্ভাগ্য হচ্ছে আমার বউ ওই সপ্তাহের আপডেট আমাকে দেয়, মানে যেহেতু আমি বাকি 6 দিন মিস করে গেছি সে আমাকে 6 দিনের আপডেট দেয়, এবং সেই আপডেটটা হচ্ছে ভয়াবহ যে কি হয়েছে, উজ্জ্বল বিয়ে করছে রীতাকে, রীতা আবার প্রেম করতে হচ্ছে আপনার শাওনের সাথে, শাওন আবার মিত্র বাড়ির অমুক মেয়ের সঙ্গে আবার তার একটা অ্যাফেয়ার ছিল, সেই মেয়েটা আবার প্রেম করতে আবার ধরেন জাহিদের একাত্মীয়ের সাথে,
জাহিদের সেই আত্মীয় ছোট মেয়ে আবার জাহিদের সাথে প্রেম করে, জাহিদ আবার প্রথম যে মেয়েটার কথা বললে শাওন তার
একটু ওয়েট করো,
আমার
আমার বাসায় বস টিভির পাশে কি আছে জানেন, কি হোয়াইট বোর্ড, একটা হোয়াইট বোর্ড আছে উপরে ম্যাপ আঁকা লেখা, এখানে আছে রাশি উজ্জ্বল অমুক, তারপর যেমন ফ্যামিলি ট্রি থাকে কে থেকে কোথায় গেল, কারণ আমি প্রতিদিন
মনে রাখা
আউলায় ফেলি, যার ফলে ওই ওই হোয়াইট বোর্ডটা দেখে আমি বুঝি যে এখন অবস্থান কে কার সাথে প্রেম করতেছে কে কার সাথে পরকীয়া করতেছে জিনিসটা আপডেট নিয়ে এ করি। এইখানেও সমস্যা না বস, সমস্যা অন্য জায়গায়, আমি যেহেতু আমার বউয়ের সঙ্গে বসে বসে সিরিয়াল দেখি, আমার বউ মমতাময়ী স্ত্রী, তার মনে হলো আমার স্বামী একজন ক্রীড়া সাংবাদিক, সে রাজ্যকে খেলা দেখে, একা কেন খেলা দেখবে, আমিও দেখি, আমি তো বলছি তুমি ঘুমাও, রাজ্যকে খেলা দেখতে হবে না, না দেখবে সে, এবং রাজ্যকে ইউরোপিয়ান ফুটবল হয়, সে বলে চার কখন হবে, আমি বললাম শোনা এটা ফুটবল খেলা কিন্তু চার হয় না, উইকেট পড়তেছে না কেন, আমি বললাম জানো ফুটবলে উইকেট চার এসব নাই, ছক্কা এইগুলো বাদ দেন বস, ভয়াবহ ব্যাপার কি জানেন, বিশ্বকাপ হয়েছে, সে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ দেখছে আমার সঙ্গে, খুবই ভালো, আমি খুবই খুশি হয়েছি আমার বউ বিশ্বকাপ দেখছে, এবং আপনি জানেন নেইমার খুব ইনজুর্ড হয়েছিল, সে নেইমারকে নিয়ে খুবই কষ্ট পাইছে, এত ছোট একটা ছেলে বিশ্বকাপ খেলতে গেল, আর্জেন্টিনা ফাইনালে গিয়ে সে আবার খুব নিরপেক্ষ সাপোর্টার, মানে ব্রাজিলের দুঃখও সে কষ্ট পায়, আর্জেন্টিনা ফাইনালে গিয়ে হারছে তাতেও সে কষ্ট পাইছে, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, নেইমার খেলতে আসছে বার্সেলোনায়, বার্সেলোনা হচ্ছে একটা ক্লাব, বার্সেলোনায় মেসি খেলে নেইমারও আসছে, নেইমার জয়েন করছে বার্সেলোনা, এখন আমার বউয়ের প্রশ্ন হচ্ছে মেসি নেইমার একসঙ্গে কিভাবে খেলতেছে, আমি বললাম যে এটা তো অসুবিধা নাই, এখানে একসঙ্গে খেলা যায় যে সব দেশের প্লেয়ার মিলে এখানে খেলে, না নেইমার ব্রাজিলের মেসি আর্জেন্টিনার,
এরা দুজন
একসঙ্গে কেন খেলে,
তাও তো বস এই প্রশ্ন আমিও করতে পারি, এটা যে খুব অবাস্তব প্রশ্ন বসে তা না, যারা ক্লাব ফুটবলের সাথে পরিচিত না তাদের পক্ষে এই প্রশ্ন করা স্বাভাবিক। আপনি আমার কাহিনী শুনেন, আমার এই গত মাসে খুব দরকারি একটা মিটিং আছে, খুবই আর্জেন্ট মিটিং, এবং আমাকে খুব কেতাদুরস্ত হয়ে যেতে হবে, আমি একদম রেডি টেডি হয়ে এবং দেরিও হয়ে গেছে, রাস্তাঘাটে যে অবস্থায় যানজট থাকে দেরি টেরি হয়ে আমি মোজা খুঁজে পাচ্ছি না, আমি বউকে বললাম মোজা দাও মোজা দাও, সে আমাকে মোজা দিছে একটা লাল রং আর একটা সাদা রং, তা আমি বললাম যে দুই পায়ে দুই রঙের মোজা কেন, এর উত্তরে আমার বউ বলল মোজা তো জামার নিচে থাকবে জুতার ভেতরে থাকবে, মোজা কে দেখবে, তোমার মোজা পরা দরকার মোজা পর, কালার দেখার দরকার ঠিক, আমার না বস মাথায় ঠাস রক্ত, মানে এটা কি, মানে আমি দুই রঙের দুইটা মোজা কেন পরে যাব, বলে কার সাথে মিটিং, সে তোমার সব দেখবে তোমার মোজা দেখবে তোমার ওইটা দেখবে, বস বিশ্বাস করেন আমার মিটিং তো মিটিং বস, এরপর হচ্ছে আমার বইয়ের মূল দাবি হচ্ছে তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কেন তোমাকে ভেতরের মোজা এটা এক কালারের ম্যাচিং করে পড়ে যেতে হবে, কেন যাচ্ছ কার কাছে যাচ্ছ, তুমি কত নিচে নামছো, কেন তোমাকে এগুলিও দেখাতে হয়, তুমি কি কি তুমি কি মিটিংয়ে কি জুতা খুলবা, ও কি জুতা দেখবে কার সাথে, অদ্ভুত ব্যাপার বস, যেখানে আমার রাগা উচিত আমার মিটিং তো গেছেই বস, এবং লাস্ট মোমেন্টে যখন খুব জরুরি দরকার এসে আপনাকে দুইটা দুই কালারের মোজা ধরাই দিচ্ছে এবং সাথে পাল্টা আপনার সঙ্গে ঝাড় মারতেছে যে দুই কালারের মোজা মানে মোজাটা কে দেখবে, তো সেই ক্ষেত্রে আপনার বউ অনেক ভালো আছে, ক্লাব ফুটবল আমিও বুঝি না বস, আমার কাছেও প্রথম প্রথম আমি চমকাতাম যে মেসি এবং নেইমার কেন এক টিমে খেলতেছে, কিন্তু দুইটা মোজার ব্যাপারটা বোঝেন বস, এটা তো কোনোভাবেই সম্ভব হয় না, আমি আমি না বস এখন আর বিয়ে সম্পর্কে বিশ্বাস করি না, আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের ভাই বোন হয়ে যাওয়া উচিত, সম্পর্ক একটাই থাকবে ছেলে এবং মেয়ের মধ্যে, তারা হবে ভাই বোন, ভাই বোন মানে আমি এখন প্রত্যেকটা মেয়েকে সিস্টার বলে ডাকি, যারা বয়সে ছোট তাদেরকে মা বলে ডাকি, আমার না বস আর ভালো লাগে না, আমি না আর নিতে পারতেছি না, আপনার দ্বীপ জেলে যাই মুভিটার কথা খেলা,
হ্যাঁ মনে আছে,
প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ সেখানে অভিনয় করেছিল এবং সেই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, সেই ছবিটা একটা মানসিক হাসপাতাল থাকে মেন্টাল হোম, সেই মেন্টাল হোমের নার্সের নাম হচ্ছে সিস্টারের নাম হচ্ছে অপর্ণা সেন, কি বলে সুচিত্রা সেন, তো সেইখানে আপনার মতো এক মাতাল সে বিশ্বজিৎ, সন্ধ্যাবেলা হলেই তাকে মদ দিতে হবে না সে পাগল হয়ে যাবে, মদ খেতে খেতে তার লিভারের অবস্থা খারাপ দেখেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি করা হওয়ার পর মাতাল তার হাসপাতালে ভর্তি হওয়ার পর ভালো হয়ে যায় না, তার মধ্যে তো মাতলামি থাকবেই, সন্ধ্যার সময় তার মদের দরকারই হবে, মদের জন্য চিল্লাচিল্লি করত, তখন সুচিত্রা সেন কি করত, একটা কাচের বোতলে পানি ঢালত, পানি ঢেলে বিশ্বজিৎকে দিত, সেই নির্জলা পানি খেয়ে বিশ্বজিতের নেশা হত। নেশা হওয়ার পর সে একটা গান গাইত সিস্টার, এবং মিস্টার নামে একটা গান গাইত। এই গানটা প্রকৃতপক্ষে বাংলাদেশের সকল পুরুষের একটা আদর্শের গান হওয়া উচিত। আমরা কেমন বউ চাই সেটি নিয়ে আমরা কেউ কোনোদিন কোনো মিডিয়াতে কথা বলি না, আমরা উদ্ভট বিষয় নিয়ে কথা বলি। আমরা কেমন বাংলাদেশ চাই, আমরা কেমন ক্রিকেট টিম চাই, আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই,
আমরা কেমন ঢাকা চাই,
আমরা কেমন ঢাকা চাই। আলোচনাটা শুরু হওয়া উচিত পরিবার থেকে, কেমন বউ চাই, কেমন বউ চাই। সেই কথাটি বিশ্বজিতের এই গানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং আমি নিশ্চিত যে আমাদের যারা রেডিওর লিসেনার আছো, তোমরা খুবই অল্প বয়সী, তোমরা এই গানটা শোনোনি, একটু গানটা শুনে দেখো, তোমাদের ভালো লাগবেই, দারুণ ভালো লাগবেই। আমরা আসলে, আমি আমার কল্পনা জগতে এইরকম একটি মেয়ে থাকা দরকার, যে আমাকে সন্ধ্যাবেলায় একটা কাচের স্বচ্ছ বোতলে নির্জলা পানি দেবে,
কিন্তু সেই পানি খেয়েই,
সেই পানি খেয়েই
আমার নেশা হয়ে যায়,
আমার নেশা হবে। বাংলা ভাষায় বলতে গেলে সেই সাদা জল খেয়ে আমার পিরিক হবে। শুনি সেই গানটি।
বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার, সিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল হয়তো কখনো যদি দেবদাস হয়ে কেউ বুকটাতে অকারণে দুধ পায়, পার্বতী নামে কেউ ছিল তার জীবনে একটি পেগে, একটি পেগেই সে যে ভুলে যায়। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও, বেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও, খরচা নাই ও মিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। ঝালা পালা অনাহারে শিশু কাঁদে শেষ নেই আজ এই কান্না, বোতলের গুণে জানি মাতালে মনটায় বাজবে না কারো কোনো হাহাকার, এমন বন্ধু আর কে আছে।
আসলেই এমন বন্ধু আর কে আছে। আমরা একটা নারীর মধ্যে কি দেখতে চাই, কখনো সে ডার্লিং থাকবে, কখনো সে জননী হবে, কখনো বা স্নেহময়ী সিস্টার হবে। এই তিনটা গুণ, এই তিনটা রোল একসাথে মিলিয়ে মিশে যে ককটেলটা হয়, সেটাই হচ্ছে একটা প্রকৃত বউয়ের লক্ষণ। কখনো সে আপনার প্রেয়সী, কখনো স্নেহময়ী মা, কখনো বা মায়াময় বোন, এই তিনটা ব্লেন্ড করে আমরা এমন বউ চাই। কিন্তু এমন বউ একমাত্র সিনেমার পাতায় দেখা যায়, সুচিত্রা সেনকে কেবলমাত্র সিনেমার পর্দায় দেখা যায়, বাস্তবে কেউ আর সুচিত্রা সেন থাকে না। সবাই বাস্তবে আসার পর সবাই হয়ে যায় মিতু সেন, নয়তো মিথি সেন কিংবা জর্জিয়া সেন, ঠিক আছে, প্যাথেটিক। তো এরকম আরেকটা প্যাথেটিক ঘটনা আজকে ঘটছে, সেই প্যাথেটিক ঘটনাটা হচ্ছে যে আজকে রাজীব গভীর মনোযোগ দিয়ে যখন কাজ করছে, রাজীবের মোবাইলে একটা ফোন আসে। রাজীব আপনার তো মোটামুটি রাজীবের শোতে যখন কথা শুনেন আপনারা ধরতে পারেন যে রাজীব সারাদিন কি করে বেড়ায়। এরকম রাজীবের একটি পাপের ফসল থেকে একটি ফোন এসেছিল এবং সেই ফোনটি পাওয়ার পর রাজীবের অবস্থা কি হয়েছিল সেটি আমরা শুনব। ছোট্ট একটা বিরতি আমাদের নিতে হবে, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তাশরুবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। এবং আমি বিরতির আগে যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে যে যখন আমাদের বাস্তব জীবনে আমার বউ যখন সুচিত্রা সেনের মতো হয় না, রাজীবের বউ যখন সুচিত্রা সেনের মতো হয় না, আমরা মানুষ তো, আমাদেরও তো মন আছে, শরীরের কথা না হয় বাদই দিলাম, সেই মনের কারণে আমরা সব সময় মানে চেষ্টা করি, যেহেতু আমরা আমাদের ঘরে সুচিত্রা সেন নেই, কাজে আমাদের মন অবচেতন মনেই চেষ্টা করে, মন সেটা আবার অবচেতন মন আছে, অবচেতন মনটা আবার এই মনকে প্রভাবিত করে, আমরা চেষ্টা করি আরেকজন সুচিত্রা সেন খুঁজে পেতে। এরকম এরকম সুচিত্রা সেন আমরা খুঁজে মাঝে মাঝে পাই, কিন্তু সুচিত্রা সেন খুঁজে পাওয়ার পর সুচিত্রা সেনেরও কিন্তু কিছু বাই প্রোডাক্ট আছে। সুচিত্রা সেনের একটা মা আছে, পৃথিবীর মানে সবচেয়ে আকর্ষণীয় রমণীরও একটা মা আছে, সানি লিওনেরও মা আছে, এরকম মানে সবারই মা আছে। তো এরকম সুচিত্রা সেনের রাজীব এক সুচিত্রা সেনকে খুঁজে পেয়েছিল, তার নাম হচ্ছে ঐশী, ঐশীর মা সেও আছে। এবং সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে বউ করলে যেমন শাশুড়ি থাকে, প্রেম করলে প্রেমিকার মা থাকে। শুনুন রাজীব এবং রাজীবের আজকে রাজীবকে ফোন করে কিভাবে বোকা বানানো হয়েছে।
হ্যালো,
হ্যালো,
হ্যাঁ তুমি কি রাজীব বলছো? তুমি কি রাজীব বলছো? রাজীব বলছো? হ্যাঁ আমি আমি ঐশীর মা, আমি ঐশীর মা বলছি। ঐশীর মাকে তো চেনো? আমি ওনার মা বলছি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম বাবা, সেসব তো ঠিক আছে, আমি তোমাকে ফোন করেছি একটা জরুরি কারণে। আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো তোমাদের ব্যাপারটা আসলে কি? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা, এরকম হলে তো আসলে মানে আসলে কিছু বলার নেই। ও আজকে অসুস্থ হয়ে গেছে, ওকে হাসপাতালে নিতে হচ্ছে। মানে তোমরা আসলে করছো নাকি এটা বলো তো? কেন ওই সে এই ধরনের কথাবার্তা বলে কেন? এসব তো ঠিক না, ও এই ধরনের কথাবার্তা বলে কেন? মানে তোমাদের সাথে ওর সম্পর্কটা কি? তোমরা কি করেছো ওর সাথে এটা আমাকে বলো। কেন বাবা মানে আমার মেয়েটা দিন দিন আমি দেখছি ও তো এরকম ছিল না আগে, আর তোমার নামও বারবার নিচ্ছে। হ্যাঁ তুমি কি করেছো সেটা বলো। দেখো এই মানে এই ব্যাপারটা যদি এই ব্যাপারটা আসলে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, আমাকে আসলে কমপ্লেন করতে হবে, এরপরে আর কিছু আসলে আমি করতে পারবো না। আমি তোমাদের সাথে দেখা করতে চাই, তুমি এখনই আসো। হ্যাঁ মেট্রোপলিটন ক্লিনিকে আসো, তোমাদের সাথে সিরিয়াস কথা বলতে হবে আমার। মেট্রোপলিটন ক্লিনিকে আসো, মেট্রোপলিটন ক্লিনিকে আসো। আচ্ছা আচ্ছা শোনো, তার আগে তুমি আমাকে বলো যে ওর সাথে তোমার সম্পর্কটা কি সেটা বলো। আমি ঐশীকে জিজ্ঞাসা করার মতো অবস্থায় নেই, আমি তো আমার মেয়েকে মেরে ফেলতে চাচ্ছি না। তোমার বলতে হবে যে আমার মেয়ের সাথে তোমার সম্পর্কটা কি। তুমি কি তুমি কি তুমি কি বিবাহিত? তুমি কি ম্যারিড?
না
না, তুমি আমাকে আগে বলো তুমি কি ম্যারিড। তুমি এখানে আসো আমার সাথে দেখা করো, তারপরে তুমি দেখো যে আমি ওর মা কিনা না, আমি ওর কি, আমি ওর জন্য খুব চিন্তিত, সেটুকু তো তুমি বিশ্বাস করতে পারো না। তুমি চিন্তিত হয়ে কি করবে? তুমি ওর কে হও সেটা আমাকে বলো, তুমি কেন ওর জন্য চিন্তিত? না এই ধরনের আচরণ করো না, তুমি উটকো একজন লোক হয়ে এরকম আচরণ করো না, ঠিক আছে? জোর করে তোমার অপরিচিত মানুষজনদেরকে তোমার আত্মীয় বানানোর কোনো প্রয়োজন নাই, ওর যথেষ্ট আপনজন আছে। তুমি তুমি কেন ওর সাথে মিশছো? তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। না তুমি মিষ্টি মিষ্টি কথা বলো না, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তুমি ক্লিনিকে আসো, তুমি দেখো কি হয়। আমি তো তোমাকে বললাম মেট্রোপলিটন ক্লিনিকে আসো। হ্যাঁ এখন তুমি তো সেটাও চিনতে পারছো না। মহাখালী, মহাখালীতে, মহাখালীতে তুমি মহাখালীতে আসো। হ্যাঁ মেট্রোপলিটন ক্লিনিকে তুমি এক্ষুনি আসো। আমার মেয়েকে তো বাঁচানো যাবে না, তুমি বুঝতে পারছো না কেন? আমার মেয়ে কি মরে যাবে নাকি তোমাদের জন্য? তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েদের সমস্যাটা কি আমি বুঝতে পারি না। আমাকে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমার মেয়ে মরে যাচ্ছে, আমি কি সিরিয়াস হব না? আর আমি যতদূর জানি, আমি যতদূর জানি তুমি একটা বিবাহিত মানুষ, তোমার এমনকি বাচ্চাও আছে, কথাটা কি ঠিক না? তাহলে তুমি তোমার তোমার ছেলে মেয়ে বউ থাকতে তুমি কেন এই ধরনের আচরণ করছো? একটা অসামাজিক কার্যকলাপ কেন তুমি তোমরা করো, তোমাদের মতো ছেলেরা? হ্যাঁ, আর তুমি আর তোমার একটা যে বন্ধু আছে, তোমার যে একটা বন্ধু আছে, ওর নামটা কি? তোমার একটা যে বন্ধু আছে, তোমরা যে একটা কি একটা শো করো। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো বুঝলাম না যে তোমাদের আসলে কাজটা কি। টিভি স্টার রেডিও তো শো করলে কি এসব করতে হয় নাকি? জীবনে তো দেখিনি রে বাবা, এরকম আমি জীবনে কখনো শুনিও নি দেখিও নি যে টিভি রেডিও তো শো করতে হলে এইসব কাজ করতে হয়। এত নিম্নমানের কাজ। তোমাদের বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা নিচ্ছি, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমার এছাড়া আর কোনো উপায় নেই। এখন তো তুমি শুনতে পাবেই না, কারণ যে কথাটা বলছি এটা শোনা জরুরি, এই জন্য তুমি শুনতে পাচ্ছ না। আমি বলছি যে আমার মেয়েকে বাঁচানোর জন্য তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো উপায় নেই। তোমরা এখানে আসো, সবকিছু ক্লিয়ার করো, আমার মেয়েকে বুঝিয়ে বলো, এবং আমি আমি তোমাদেরকে আর দেখতে চাই না আমার মেয়ের আশেপাশে। এবং তুমি আর কোনোদিনও তোমরা যোগাযোগ করবে না ওর সাথে। তুমি তোমার বন্ধুরা এবং তুমি এবং তোমার বন্ধুরা, ওই যে কি নাম আমি এখন মনে করতে পারছি না, কোন একটা ফালতু লোক, তুমিও একটা ফালতু ছেলে, তোমার বন্ধুরাও ফালতু ছেলে। হ্যাঁ, তুমি এখন এখানে আসো, এক্ষুনি আসো। না, ও আমার মেয়ের অবস্থা তো ভালো না, আমার মেয়ের অবস্থার ব্যাপারে তো ডাক্তারও তো কোনো ভালো কথা বলছে না। সলিউশনটা হচ্ছে এটাই যে তোমরা ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আমার মেয়ে এরকম পাগলের মতো কেন হয়ে গেল? ও তো আগে এরকম ছিল না। তোমরা শোনো, আমি না আমি বুঝতে পারছি যে তোমরা কত বড় অভিনেতা, তুমি এখনো যেটা বলছো অভিনয় করে বলছো, তুমি বুঝতে পারছো না, তুমি কিছুই বোঝো না, তোমরা তো আর দুধের বাচ্চা না, দুধ খাওয়া খোকা তো তোমরা না। এত বড় বড় ছেলেরা, বিবাহিত ছেলেরা, তোমাদের নিজেরই বাচ্চা আছে, তোমরা যদি এটুকু দায়িত্ব না নিতে পারো, তোমাদের 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 আরো উচিত মানুষকে পথ দেখানো, দেশ আর জাতির জন্য কিছু করা। তা না করে তোমরা উল্টা আরো মানুষের ক্ষতি করছো। মানুষের ক্ষতি এভাবে করো না বাবা, বুঝেছো? তোমাকে আমি একটা কথা বলছি, মানুষের ক্ষতি করো না এভাবে। হ্যাঁ, মানুষের কষ্টের তোমাদের কখন ভালো হবে না, এসব বন্ধ করো তোমরা। হ্যাঁ, আর তুমি এখনই এখানে আসো, এখানে আসো, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, তুমি এখানে আসো, এক্ষুনি আসো, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, এখনই এখনই মহাকালী আসো তুমি।
হ্যালো,
হ্যাঁ, তুমি এখনই এখানে আসো। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাবে, তুমি আগে আসো, আমি আমি এই ব্যাপারটা একটা হেস্তনেস্ত আজকে করব। তুমি আসো, এক্ষুনি আসো মহাকালীতে।
আমাদের মেন্টস বাতিলার শো কেন অন্য শো থেকে আলাদা জানেন, এখানে কেবল মেয়েরা না, মেয়ের মারাও অংশগ্রহণ করে। এবং দেখলেন কি অবস্থা? আমি রাজীব আপনাকে কোনো ব্লেম দিচ্ছি না, বা আমি আপনাকে পচানোর চেষ্টা করছি না, ব্যাপারটা আসলে এরকম বস, ওই যেটা শুরুতে বললাম যে একবার ভুল করে ফেলে সেই ভুল আর সংশোধন করার উপায় থাকে না।
হচ্ছে কি,
এরপর আপনি যতই সুচিত্রা সেন খোঁজেন, যতই সুচিত্রা সেন খোঁজেন, এরকম কিছু সাইড এফেক্ট থাকবে।
সেটাই না, আমার প্রবলেমটা হচ্ছে ঐশীর মা শুরুতেই যখন বলল যে সে রাজীব রাজীব করছে, তখন আমি বেশ অবাকই হয়েছি। আসলে ঐশীর হাসপাতালে অজ্ঞান অবস্থায় রবি রবি করার কথা, এবং সেখানে সে রাজীব রাজীব করছে, এবং এটা আমার জন্য, আমি সত্যিকার অর্থে সেই সময় আপনি বুঝতে পারছেন, আমার গলা কাঁপছিল এবং আমি প্রায় কেঁদে দিচ্ছিলাম যে ঐশী সত্যি আমাকেই ভালোবাসে। মানে বাইরে থেকে সে যতই বোঝাক যে রবিকে ভালোবাসে, কিন্তু ঐশীর
থেকে
ঐশীর অবচেতন মন
ভেতরে একদম
সেটা রাজীবের জন্য। এবং সে সেন্সলেস অবস্থায় তার বাবার কথা বলেনি, তার মায়ের কথা বলেনি,
আপনার কথা বলেছে,
এমনকি তাকে যে ফ্লেক্সি লোড করে দেয় দোকানদারটা, সে দোকানদারের কথাও বলেনি, তাকে যে সিএনজিতে করে নিয়ে যায় যে সিএনজি আলা, সে সিএনজি আলার কথাও বলেনি, তার অফিসের বসের কথা বলেনি, তার অফিসের কলিগের কথা বলেনি, তার প্রিয়তম বান্ধবী কি জানি নাম, স্নিগ্ধা না কি জানি নাম,
স্বর্ণা,
স্বর্ণা, স্বর্ণার কথাও বলেনি। ঐশীর বান্ধবীর নাম আপনি জানেন?
হ্যাঁ,
যাই হোক, সে রাজীব রাজীব করেছে। ঐশী, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই,
পাছে ভালোবেসে
ভালো তাই দূরে দূরে রই।
আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি, তবে আলোচনায় ফিরে আসার আগে বলে দিই যে আমাদের ফোন করার নাম্বারটি হচ্ছে 5815-1926, 5815-1926। এখানে ফোন দিয়ে তোমরা বিবাহিত জীবন নিয়ে কথা বলতে পারো।
আপনি একটা মেজর পয়েন্ট এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে মশারি টাঙানোটা বাস। এবং আপনি জানেন মশারি একটা হচ্ছে আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রটার একটা কোণ হয় সমান 90 ডিগ্রি হয়, এবং মশারিটাকে ঠিক মতো লাগানোর উপর নির্ভর করতেছে মশারিটা আপনাকে কতটা সুরক্ষা দেবে মশার হাত থেকে। এবং সেই সবচেয়ে ভালো মশারি টাঙাতে পারে যে খুব ভালো জ্যামিতি বোঝে। আমাদের বাঙালি পুরুষদের প্রতিভা, জ্যামিতি প্রতিভা মশারি টাঙানোর পেছনেই ব্যয় হয়ে যাচ্ছে। এই প্রতিভা কাজে লাগিয়ে আমরা কলম্বাস হতে পারতাম।
সেটাই, সে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি অনেক জটিল করে কথাটা বললেন। বিয়ে করার পর আমি যখন বিয়ে করি নাই, তখন আমি ক্লাস ফাইভে নিজে মশারি টানাইছিলাম, ওই একই টানানো মশারি দিয়ে আমি ইন্টারমিডিয়েট পাশ করে, এর মধ্যে আর মশারি খোলা হয় নাই। বস ওই যে আমি আমার বিছানায় মশারি টানাই রাখছি ক্লাস ফাইভে, এরপর আর মশারি খুলি না, একদম নটরডেম কলেজ পর্যন্ত আমি মশারি যে জিনিসটা প্রতি রাতে একটা জিনিস টানাতে হবে, প্রতি রাত্রে নতুন করে মানে টানানোর মানেটা কি? আমি কি প্রতিদিন একটা করে বিল্ডিং তুলবো, বাড়ি তুলবো, তারপর না থাকি? আমরা তো একবার বাড়ি বানাই, এরপর আমরা সারা জীবন সেখানে থাকি। আমার কাছে যেটা মনে হয়, মশারি বাড়ি না, মশারি হচ্ছে ঢাকা শহরে থাকতে গেলে মশা কামড়াবে, প্রতি রাত্রে মশারিটা লাগে। তো এটার তো কোনো অর্থ হয় না যে আমি সারা রাত মশারি টানায় রাখলাম, দিনের বেলা কি আমি বিছানায় বসে ঘুমাই? তা তো ঘুমাই না, দিনের বেলায় বিছানাটা ফাঁকাই থাকে। কাজে মশারিটা থাকলে সমস্যাটা কি? যেটা আমার প্রতি রাত্রে টানাতেই হয়, প্রতি রাত্রে যেটা লাগে সেটা একবার আমি টানায় রাখি। এবং যে কোনো মানুষ বিয়ের আগে বুদ্ধিমান থাকে, আমি যেমন ছিলাম ক্লাস ফাইভে আমি মশারি টানাইছিলাম, এই মশারি দিয়ে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত চলছি। বিয়ের পর বাস প্রতি রাত্রে মশারি খোলো এবং প্রতি রাত্রে মশারি টানাও, রাত্রেবেলায় মশারি টানাও, দিনের বেলায় সেই মশারি খোলো। বিয়ে না করার এটা হচ্ছে ষষ্ঠ কারণ যে তোমরা কেন বিয়ে করবে না। বিয়ে করলে মশারি টানানোর মতো একটা দুর্বিষহ কাজ এবং অর্থহীন কাজ এবং অপ্রয়োজনীয় কাজ তোমাকে প্রতিদিন রাত্রেবেলায় করতে হবে। এবং প্রতিবার যখন তুমি মশারি টানাবা, তোমাকে নিজেকে ছাগল মনে হবে, এবং ছাগলামিটা করে তুমি ঠিক আনন্দ পাবে না। কারণ হচ্ছে যে তুমি জানো যে এই জিনিসটা কালকেও লাগাতে হবে, আবার আজকে সকালে খুলে ফেলতে হবে। মানে
এবং একবার আপনি মশারির ভিতরে ঢোকার পর আপনার বউয়ের অনেকগুলো কাজের কথা মনে পড়বে। আপনার বউ আপনাকে বলবে, আচ্ছা দেখো তো
কিচেনের কলটা বন্ধ করা আছে কিনা,
কিচেনের লাইট জ্বলতেছে,
চুলা জ্বালানো অমুক তমুক।
আপনি একবার গিয়ে কিচেন চেক করে আসলেন, অল ইজ ক্লিয়ার। আপনি আবার ঢুকলেন মশারির ভিতরে, আপনার বউ আবার হঠাৎ করে বললো, আচ্ছা মেইন দরজায় কি লাগানো আছে একটু দেখো না, সিট কিনে মনে হয় লাগানো নাই, লক মনে ঠিক মতো করা নাই। আপনি আবার মশারি থেকে বের হলেন, আপনি আবার চেক করে
একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছিলে?
হ্যাঁ, আমি
সাদিয়া বলছিলাম, মেয়ের থেকে। হ্যাঁ সাদিয়া, কেমন আছো? কতদিন পর তুমি ফোন দিলা? অনেকদিন পর তুমি ফোন দিলে, ইনফ্যাক্ট তোমার কথাই ভাবছিলাম একটু আগে, এবং বাজবা তুমি, তোমার হাসিটা সাদিয়া খুবই সুন্দর। আবার হাসো তো একটু, না এটা সুন্দর হয় না, আগেরটা ভালো ছিল, আগেরটা ন্যাচারাল ছিল আর এটা ছিল কৃত্রিম। হ্যাঁ বলো, বলো সাদিয়া বলো।
হ্যালো,
হ্যাঁ সাদিয়া বলো, ফোন ফোন দিয়েছো কথা বলার জন্য, তাই না? হাসার জন্য তো ফোন।
আপনি রবি ভাইয়া না?
আমি রবি না।
হ্যাঁ আপনি রবি।
আচ্ছা কিভাবে বুঝলে?
আপনার জন্য এক বালতি সমবেদনা। হ্যাঁ সাদিয়া বলো। সাদিয়া হ্যালো, হ্যাঁ বলো সাদিয়া। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, রাজীব ভাইয়া না? সরি রাজীব না।
হ্যাঁ সাদিয়া, আমি রাজীব।
কেমন আছো?
খুব ভালো আছি সাদিয়া, তুমি কেমন আছো?
রাজীবের কণ্ঠ তো লাগে না
আমার কণ্ঠ। আজকে আমি একটু অন্যরকম করে কথা বলি, প্রতিদিন একই জামা যেমন আমরা পরি না, প্রতিদিন একই প্যান্ট যেমন আমরা পরি না, কি দরকার প্রতিদিন একই কণ্ঠস্বর দিয়ে কথা বলার? মাঝে মাঝে একদিন দুই দিন অন্যরকম কণ্ঠস্বর দিয়ে কথা বল, কি কি আসে যায় তাতে? এটা বৈচিত্র্য আলাদা না?
না 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 আগের মতো বললেই খুব ভালো হয়।
আগের মতো
ভালো করে জানি এটা রাজীব না।
আচ্ছা তুমি ঠিক ধরেছ, এটা রবি ছিল, তুমি এতক্ষণ রবির সঙ্গে কথা বলেছ। সাদিয়া
জি ভাইয়া,
তোমাকে একটা অনুরোধ করি।
হ্যাঁ বলেন।
তুমি ফোনটা রাখো, আমরা মূল আলোচনায় ফিরে যাই। সেটি হচ্ছে যে বলেন তো সাদিয়ার ফোন কেন রাখলাম?
জানি না বস,
সাদিয়ার ফোন এই কারণে রাখি না যে সাদিয়া আপনাকে চাইছে। সাদিয়ার ফোন এই কারণে রাখছি যে সাদিয়া জানে না সাদিয়া কি বলার জন্য ফোন দিছে, এবং আমরা এমন কারো ফোন নিতে পারি না যে ফোন দিচ্ছে অথচ জানে না কেন ফোন দিচ্ছে। তোমরা যারা জানো যে তোমরা কেন ফোন দিচ্ছ, তারাই কেবল ফোন দাও 5815196 এই নম্বরে ফোন দিয়ে আমাদের কাজের কথা, কাজের কিছু কাজের কথা বলো, এবং আমরা শুনি যে তুমি কি বলতে চাও। রাজীব, বিয়ে না করার আরেকটা মজার কারণ পাওয়া গেছে, এটা হচ্ছে সপ্তম কারণ। সেটা হচ্ছে যে একজন মানুষ সর্বোচ্চ সে তার কি মনে রাখা দরকার। একজন মানুষের দুইটা জিনিস মনে রাখা দরকার, একটা হচ্ছে নিজের নাম আর দ্বিতীয়টা হচ্ছে নিজের বাবার নাম। কিন্তু একজন বিবাহিত পুরুষকে এই দুইটা জিনিস মনে রাখলে হয় না, তাকে অসংখ্য জিনিস মনে রাখতে হয় বিয়ের পর। যেমন বউয়ের নাম, বউয়ের বার্থডে কবে, ম্যারিজ অ্যানিভার্সারি কবে, বউ কবে তাকে প্রথম চুমু খেয়েছিল, কবে প্রথম জড়িয়ে ধরেছিল, বউয়ের উমুক ডেট কোনটা, মানে অদ্ভুত হাজার হাজার অসংখ্য ডেট মনে রাখতে হবে স্বামীকে। এবং একই সাথে বাচ্চা কাচ্চাদের জন্মদিন, তাদের বাচ্চা কাচ্চাদের নাম,
বাচ্চা কাচ্চাদের মানে প্যাথেটিক বস, মানে কিছুদিন
ওষুধের নাম, অমুকের নাম, তো বহুত কিছু মনে রাখতে হয়,
খুবই প্যাথেটিক মানে।
এবং মাথা অকারণে মেমোরি ফুল রাখতে হয়, এবং যে কারণে এটা হচ্ছে সপ্তম কারণ বিয়ে না করার।
আমার বউ তো আমার সঙ্গে নাই, সে চলে গেছে আমাকে ছেড়ে, এবং
কাজে
কাজ করছে। থ্যাংক ইউ টু মাই ওয়াইফ আমার চলে যাওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সেই দিন হঠাৎ করে টেক্সট পাঠিয়েছে, আজকে একটা আমাদের জন্য বিশেষ দিন, তুমি আমাকে উইশ করলাম না। আমি আঠাচ্ছি কি, আমি প্রথমে পাঠানো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা গাধা আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ফুরান না, হ্যাপি বার্থডে বলছে গাধা আজকে আমার জন্মদিন, সে রিপ্লাই পাঠাচ্ছে, বুঝে উঠতে পারছে না বয়স। তার ভাবলাম আজকে আমরা প্রথম চুমু খাইছিলাম তাই না, বলছে গাধা আজকে আমি চুমু খাইছিলাম, এটাও বলে গেছে আজকে তোমার হাত ধরছিলাম, হ্যাঁ মনে পড়ছে আজকে আমি প্রথম হাত ধরছি সেইটা দিন। আমরা মাস বল আজ কি দিন, বলে আজকে আমি সেই দিন যেদিন আমি প্রথম শাড়ি পরে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম।
এটা দিয়ে আপনি একটা স্ট্যাটাসও দিচ্ছেন,
সেই দিনটাও আমাকে
মনে রাখতে রাখতে বইয়ের প্রথম শাড়ি পরার,
প্রথম শাড়ি পরে
মানে আসলে বিয়ে
যারা প্রেম করছো তাদেরকে আমি বলবো, তোমরা অবশ্যই একটা নোটবুক মেনটেন করবা, ইচ অ্যান্ড এভরি মোমেন্টে সেখানে লিখে রাখতে হবে। আজ 24 ডিসেম্বর 12:31:43 সে প্রথম আমার দিকে তাকিয়ে হেসেছিল, প্রত্যেকটা নোট ডাউন করতে হবে। আজ 15 আগস্ট বা আজ 17 ডিসেম্বর সে প্রথম আমার দিকে হাই হিল পরে এসেছিল, হাই হিল, অন্যদিন সে ফ্ল্যাট স্যান্ডেল পরে আসে, আজকে হাই হিল পরে এসেছিল, আজকে অমুক পরে এসেছিল, অমুক করেছিল,
আজ প্রথম সে নেল পালিশ, লাল রঙের নেল পালিশ পরেছিল। অদ্ভুত বিষয় তোমাকে মনে রাখতে হবে, এবং তোমরা এজন্য বিয়ে করবে না। হ্যালো, আমরা একটা কল নিয়ে নেই, কে বলছিলে?
হ্যালো, আসসালামু
আলাইকুম। ওয়া
আলাইকুম আসসালাম, আমি ইব্রাহিম বলছিলাম থেকে।
ইব্রাহিম বলুন ভাই।
ভাই আপনি প্রথমে যে জানতে চাই আমরা, আপনি বিবাহিত না অবিবাহিত?
আমি বিবাহিত।
বিবাহিত, আপনার কি মনে হয় ইব্রাহিম বিয়ে করাটা ভুল ছিল?
না।
আপনার কোন বাই এনি চান্স আপনার স্ত্রী এই শোটা শুনছে না তো?
না, সে
ঘুমাচ্ছে।
জি,
আপনি নিশ্চিত ঘুমাচ্ছে? মানে বউরা কিন্তু অনেক সময়
ঘুমের
পরে, স্বামী যখন রাতে ফোনে কথা বলে বউর ওই সময় ঘুমের চমৎকার অভিনয় করে। আপনি একটু এক কাজ করবেন, ভাবি কি একটা গুতা দিয়ে দেখেন যে
আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি এরকম গুতা দেন?
হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই গুতা দিয়ে কনফার্ম।
চোরের মনে পুলিশ পুলিশ, আপনি নিশ্চয়ই
চোরের মনে এখন পুলিশ পুলিশ করে না, চোরের মনে এখন র্যাব র্যাব করে ভাই, বুঝছেন? পুলিশ পুলিশ
আগে, কারণ আপনি, আমি বলি বিয়েটা হচ্ছে একটা কনফিডেন্স, হ্যাঁ, একজনের পর একজনের কনফিডেন্স থাকতে হবে, তাই না?
আচ্ছা
অবশ্যই।
হ্যাঁ, তো আপনি যে আপনি আপনার ওয়াইফ আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি আপনার ওয়াইফকে বিশ্বাস করতে হবে। আপনি ফোনে কথা বলতেছেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, গার্লফ্রেন্ড মিন্স ওইটা না যে স্পেশালি গার্লফ্রেন্ড, সবার জীবনে গার্লফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, তাই না? বিয়ের পরও তাদের ফ্রেন্ডশিপ থাকে, থাকে না?
হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড
কথা বলতে পারে, দিনে থাকতে পারে, দিনে কথা বলতে পারে,
রাতে কথা বলতে পারে, মাঝে রাতে।
মনে করেন একটা ফ্রেন্ড বিপদে পড়ছে, রাত একটার সময় ফোন করছে, আমি কি ফোনটা রিসিভ করবো না?
অবশ্যই করবেন,
চাইলে।
রাইট,
সেটা যদি আপনি যদি নেগেটিভ মাইন্ডে নিয়ে যান তাহলে তার হলো না।
নেগেটিভ মাইন্ডে আমরা নেব না, নেওয়া উচিত হয় না রাজীব, সরি।
না না, আমি নিয়ে নেই, আমি তার বউকে নিয়ে কনসার্নড, আমি আমার নিয়ে কিছু যায় আসে না।
আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো হয়, শুনলে অনেক হাসি আসে, হ্যাঁ, খুব ভালো লাগে এই।
আচ্ছা
প্রশ্ন করছেন, জি বলেন
ইব্রাহিম ভাই, আপনার কি মনে হয় না যে বিয়ে করে আপনি ভুল করছেন?
না প্রশ্ন আসে না, কেন ভুল করবো?
আচ্ছা কতদিন হয় বিয়ে করছেন?
আমি বিয়ে করছি 7 বছর।
7 বছরও মনে হয় না যে আপনি বিয়ে করে ভুল করছেন?
প্রশ্নই আসে না। এবং আমার আমার লাইফটা, আমি আপনার একটা কথা বলি, আমার লাইফটা হচ্ছে যে আমি খুব ছোট ফ্যামিলির ছিল, কিন্তু আমার লাইফটা অনেক হ্যাপি।
কিরকম হ্যাপি? কিরকম হ্যাপি?
হ্যাপি মানে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা একজনকে একজন অনেক বিশ্বাস করি,
অনেক বিশ্বাস করেন,
এই জন্য আমরা অনেক হ্যাপি।
আপনি কি আপনার বিবাহিত জীবনে সুখী?
ভাই আমি তো বললাম যে অনেক
হ্যাপি মানে তো সুখ, আমি আসলে ভুলে গেছিলাম বিয়ে করছি তো নিজে।
না
আমার আরেকটা প্রশ্ন আছে ইব্রাহিম ভাই, আপনি যদি বিবাহিত জীবনে সুখী হন তাহলে রাত 1টার সময় আমাদেরকে কোন দুঃখে ফোন দিয়েছেন?
কারণ হচ্ছে যে আমি আপনাদের এবিসি রেডিওটা সপ্তাহে 4 দিন শুনি।
আচ্ছা
একটা হচ্ছে আপনাদের আগে আপনার একটা প্রোগ্রাম হইতো যে ওই যে কি মেডিকেল ব্যাপারে কি একটা
স্বাস্থ্য চিকিৎসা,
না না স্বাস্থ্য চিকিৎসা না, প্রেমের ব্যাপারে একটা প্রোগ্রাম হইতো।
আচ্ছা আচ্ছা ওইটা শুনতেন?
হ্যাঁ ওইটা শুনতাম, ওইটা বন্ধ হওয়ার পরে এখন এটা শুনি, মঙ্গলবার শুক্রবার শুনি, রবিবার বুধবারে শুনি, শনিবারে শুনি, সরি 5 দিনই থাকে। ঠিক আছে আমার সকালে যতই কাজ থাকুক না কেন আমি এটা শুনে তারপর ঘুমাবো, সকাল 6টা হলো 6টায় আমি উঠে আমার কাজে যাব।
আচ্ছা
কিন্তু এই 5টা দিন কিন্তু আমি এটা শুনি।
আচ্ছা আর আপনার বউ কি শোনেন?
আমার বউ এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, টিভি বলেন, কারণ আমার ওয়াইফ 5 বার তো নামাজ কালাম পড়ে, আমার বেবিকে মানে আমার ছেলেকে দেখাশোনা করতে তার সময় চলে যায়, তো টিভি দেখা গান শুনে এগুলো পছন্দ না,
পছন্দ না।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার শ্বশুর বাড়িতে এখনো পর্যন্ত একটা টিভি নেই।
আচ্ছা জি বুঝতে পারছি,
কারণ ওনারা ওরকম ধার্মিক ফ্যামিলি, সবাই এভারেজে সবাই নামাজ কালাম পড়ে 5 বার, তো আমার ওয়াইফের প্রতিও এগুলোর প্রতিও আমার ওয়াইফের তেমন একটা কি ইন্টারেস্টেড না।
ইন্টারেস্ট খুবই ভালো লাগলো আজকালকার দিনে, হ্যাঁ যেখানে লোকজন বেলেল্লাপনা করে সব ভাসিয়ে ফেলছে, ফেসবুকিং করে, রেডিও করে, ফোনে মেয়েদের সঙ্গে কথা বলে। একটু আগে তো আপনি ইব্রাহিম ভাই খেয়াল করেছেন যে ঐশীর মা ফোন দিয়েছিল, কি পরিমাণ ঝাড়ি না, আপনি বুঝে দেখেন যে মা মেয়ে কি পরিমাণ সমস্যায় পড়েছে। সেইখানে ইব্রাহিম ভাই আপনার মতো ব্যতিক্রম চরিত্রের একজন পুরুষ মানুষকে আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে লাল সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। ইব্রাহিম ভাই আপনি হচ্ছেন প্রকৃত পুরুষ, আপনার মতো পুরুষ যদি ঘরে ঘরে থাকত আমি এবং রাজীব কোন মেয়ে বিয়ে না করে একটা ছেলেকে বিয়ে করতাম, মানে এটার কি কথার কথা বললাম, অবশ্যই ছেলেকে বিয়ে করতাম না। এবং আপনার মতো এত চমৎকার সুখী পুরুষ ঘরে ঘরে দরকার, অবশ্যই দোয়া, আমাদের দোয়া আপনার কাছে লাগবে না ইব্রাহিম ভাই, পারলে আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনার বউ যেমন আরামে ঘুমায়, আমাদের বইয়ের ঘুমানো দরকার নেই, আমরা যে তারা আমি ঘুমাইতে পারি, শুধু এই জন্য ইব্রাহিম ভাই আপনি দোয়া করবেন। যেহেতু আপনি অসম্ভব মানে ভালো একজন মানুষ এবং আপনার নিজের ফ্যামিলিও ভালো এবং আপনার কথা শুনে বোঝা গেছে আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলিও ভালো, কাজেই দোয়া যদি কবুল হয় সেটা আপনার দোয়াই কবুল হবে। একটা ছোট্ট দোয়া শুধু ইব্রাহিম ভাই করবেন, আমি এবং রাজীব যেন শান্তিতে ঘুমাতে পারি, ঠিক যেভাবে আপনার বউ শান্তিতে ঘুমাচ্ছে
ইনশাল্লাহ।
আচ্ছা ভাই
কিন্তু কারণ হচ্ছে যে আপনারা তো ইনকাম করতেছেন তাই না, শান্তি মতো ঘুমাবেন কি?
না না আমরা তো ধরেন 2 দিন শো করি, বাকি 5টা দিন যত শান্তি মতো ঘুমাতে পারি।
5টা দিন যে আপনারা, আমি বলি আপনারা পুরো সপ্তাহে প্রোগ্রাম ইয়ে করেন যে মানে পুরো সপ্তাহে আপনাদের থেকে কাজ করতে হয়?
না 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 আমাদের রাত জাগতে হয় এই 2 দিনই, অন্যদিন আমরা ঘুমাইতে পারি না।
আচ্ছা রাত জাগেন, তারপরে
প্রোগ্রাম আমরা রেডিওতে শো করি এবং
আমি বলি আপনি যে এই যে নেক্সট আগামী সপ্তাহে প্রোগ্রাম করবেন,
হ্যাঁ
ওটার জন্য আপনার থেকে প্রিপারেশন নিতে হবে না? প্রোগ্রামটা
কিভাবে? হ্যাঁ দিনের বেলা প্রিপারেশন নেই।
ঠিক আছে তো আপনার ভাবিকে সময় দেন কখন?
দিনে রাত্রে যখনই সময় পাই সময় দিই।
আচ্ছা ঠিক আছে ওকে।
ইব্রাহিম ভাই ছোট্ট একটা কথা বলবো শুধু আপনাকে, যে আপনি বিয়ের 7 বছরে আছেন, খুবই ভালো একটা সৌভাগ্য, মানে লাকি 7 বলে একটা কথা আছে, তবে সাবধান থাকবেন কারণ ইংরেজিতে একটা কথা আছে 7 ইয়ার ইচ, বিয়ের 7 বছর খুবই ঝুঁকিপূর্ণ বছর, এটা নিয়ে অসাধারণ একটা চলচ্চিত্র আছে, পারলে দেখে নেবেন,
মেরিলিন মনরোর।
হ্যাঁ
মেরিলিন মনরো।
আমি যদি বলি যে বিয়ের অষ্টম বছরটা বিপজ্জনক, ঠিক আছে?
কেন অষ্টম বছর
বিপদ না? আমি বলি, আমি বলি বিপদটা আসবে আসবে করে যদি আমি ঘরে বসে থাকি তাহলে কি হলো? আমি যদি ঢাকায় যাব, হ্যাঁ, আমি কিডং থেকে ঢাকায় যাব, ঢাকায় যাবো আমার, আমি আমি জানি যে আমার এই এই দিনটা মনে করেন যে ভালো না, আমার থেকে যাইতে হবে ঢাকায়, আমার এই দিনটা শুভ না অশুভ,
আপনি কিছু মনে করেন না? রাজীব মূর্খ বুঝে নাই, রাজীবকে এবং আমাকে মাফ করে দেন, কিন্তু ইব্রাহিম ভাই দোয়া করবেন, এটা একটু কথা দেন যাতে আমরা শান্তি মতো ঘুমাতে পারি, ঠিক যেভাবে আপনার বউ ঘুমায় রয়েছে।
ঠিক আছে, আমি ফোনটা রাখার পর এখন দেখবে যে আপনারা আবার উল্টা কথাটা বলবেন।
কি কি নম্বর তো না
ইব্রাহিম
ভাই, আপনি দেখেন
দেখেন আমরা শুনেন।
এবং ইব্রাহিম ভাই আপনি নিশ্চিত থাকেন আজকে যতবার আমরা রবি রাজীবের নাম নেব ততবার আপনার নাম মনে হবে।
আমার আমার বাচ্চা একটা কথা বলে, কি জানেন?
কি কি?
আমার বাচ্চাকে যদি বলে যে বাবা তোমার বাবার নাম কি, বলে যে ইব্রাহিম খলিল, তোমার নাম কি, বলে যে ইবনুর খলিল, হ্যাঁ, তোমার দাদুর নাম কি, বলে দাদু খলিল,
খুব ভালো,
হ্যাঁ, তারপর যদি বলে যে তোমার নানার নাম কি, নানা খলিল,
মায়ের নাম, মায়ের নাম কি বলে,
মায়ের নাম কি, মা খলিল বলে,
না মায়ের নামটা বলে মামিয়া,
মামিয়া, আচ্ছা, যাক, কিন্তু ওটা সুন্দর হতো যদি মানে একটা জায়গার কি একটু যে ছন্দ পতন ঘটলো, মার মার ক্ষেত্রে যদি বলতো মা খলিল, খালার ক্ষেত্রে খালা খলিল, রবি খলিল, মানে কি যে
আসলে আমাদেরকে চার্জ দিবেন না, তারপরে বলি আপনি যদি ন্যাচারাল একটা ছবি আছে আমার ছেলে যে স্মাইল, আট মাস কি ন মাসের একটা ছবি আছে যে এত ছোট একটা বাচ্চার আল্লাহর মতো এত সুন্দর করে একটা ছবি উঠবে এটা কল্পনা করতে,
কল্পনা করা যায় না এক্স্যাক্টলি,
ঠিক আছে, এটা আমি নিজে ছবিটা তুলছি বড় ক্যামেরা দিয়ে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে।
আমাদের আসলে একটার বিরতিটা আমাদের যে কোনো অবস্থায় নিতে হবে, আপনার লাইনটা আমাদের কেটে দিতে হচ্ছে, আমরা খুবই দুঃখিত আপনার সঙ্গে কথা বলতে পারলাম, আমাদের আরো ভালো লাগতো, আমরা বিরতি দিতে যাচ্ছি, ছোট একটা বিরতির পর আরো অনেক একশোটা কারণ মনে এখনো বাকি আছে
বলবো,
ছোট একটা বিরতি, মেন্টোস বাতি জ্বালাও,
মেন্টোস বাতি জ্বালাও, তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ ছবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমরা যে বিয়ে না করার একটা একটা কারণ বলতে গিয়ে আটটা না নয়টা কারণ বলছে, এখনো অনেক কারণ, অনেক কারণ, অনেক 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 কারণ বাকি আছে। আরেকটা কারণ হচ্ছে তুমি কেন বিয়ে করবে না, সেটা হচ্ছে যে তুমি বিয়ে করলে তুমি যদি ব্যাচেলার থাকো তাহলে তুমি তোমার জামা কাপড় যেখানে তোমার মোজা টোজা যেখানে খুশি ঘরের মধ্যে
ছুড়ে ফেলতে
পারবা, কিন্তু বিয়ে করলে তুমি এই জিনিসটা পারবা না, প্রত্যেকটা জিনিস গুছায় রাখতে হবে, জামা কাপড় জামা কাপড়ের জায়গায় রাখতে হবে, মোজা মোজা জায়গায় রাখতে হবে, জুতা জুতার জায়গায় রাখতে হবে, তারপরও যখন বাসা দিয়ে হাঁটবা বউ তোমার প্রবলেম ধরবে যে এটা কেন করলাম ওইটা কেন করলাম।
জামা কাপড় আমি ছুঁড়ে ফেলি, এবং এটা যেটা জামা কাপড় ছুঁড়ে ফেলা যেটা সাইন্টিফিক মেথড, এটা আমি আমার বউকে বুঝাতে পারি না। আমি আমার বউকে বলি দেখো আমি বাসা থেকে জামাটা পরে বের হলাম, জামাটা পরিষ্কার ছিল কিন্তু পথে ঘাটে অনেক ধুলাধুলা
লেগেছে,
যখন আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি অটোমেটিক্যালি ধুলাগুলো ঝরে পড়তেছে, বোঝে না বস,
যুক্তি বউ যদি যুক্তি বুঝতো বস পৃথিবী অন্যরকম হইত, একদম অন্যরকম হইত। বউকে আপনি বলবেন যে খাবারে লবণ বেশি হয়েছে, বউ পদ্দিন এমন লবণ দেবে আপনি আর মুখেই তুলতে পারবেন না, আর যদি বলেন খাবারে লবণ কম হয়েছে বউ পদ্দিন লবণই দেবে না, মানে ভয়াবহ অবস্থা।
আমার বউ যে লবণের কোটায় লিখে রাখছে
চিনি,
না চিনির কোটায় লিখে রাখছে লবণ, আমার চিনির কোটে লবণ লিখে রাখছে কেন বলে যাতে পিঁপড়ারা টের না পায়। এখন সে বাড়ি গেছে, আমি খুঁজতেছি চা বানাবো, চিনি আমি চিনি লবণ লেখা, আমি তরকারি রান্না করতেছি, মাংস রান্না করতেছি, লবণ দরকার, তো দেখি কোটের মধ্যে লেখাছে লবণ, আমি তো এর মধ্যে ভুলে গেছি যে সে চিনির বয়ে আমি লবণ লিখে রাখছে, আমি মোটামুটি মাংসে প্রচুর পরিমাণে
চিনি দিয়ে রান্না করছে,
চিনি দিয়ে রান্না করছে, এই অবস্থা।
এবং এই ঘটনা শোনার পর নিশ্চয়ই আপনার বউ আপনাকে ছাগল বলছে,
একদম,
এবং চিন্তা ভাবনা কতখানি ডেঞ্জারাস যে পিঁপড়া যাতে টেন না পায় যেটা চিনি, এই জন্য সে চিনির কোটায় লবণ লিখে রাখছে। বিদেশে একটা এজেন্সি আছে বস, যেমন বাংলাদেশে পেস্ট কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে না বস,
কীটনাশক
বিদেশে একটা সিক্রেট এজেন্সি আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে
ওয়াইফ কিলিং
এজেন্সি বলবেন, স্ট্রেস। হ্যালো, কে বলছিলেন? হ্যালো শুনি, হ্যালো
আচ্ছা
দুর্দান্ত, আমরা লাইভ একটা বাসার
মানে বাসা চেঞ্জ করা হচ্ছে। মাসের কয় তারিখ বাস আসছে?
বাসা যে কয় তারিখ ও মানে ও হচ্ছে ওর মা যখন সামনে ছিল না তখন ফোন দিছে, এখন ওর মা সামনে চলে আসছে, ও না পারতেছে লাইভ। হ্যালো, কি অবস্থা? হ্যাঁ আমার অবস্থা ভালো, কিন্তু একটু ব্যাখ্যা করবেন যে কেন আপনি ফোন দিয়ে তারপর অনেকক্ষণ কথা বলেন না? আম্মু এই এই ব্যাপারটাই বলছিলাম যে ও যখন ফোন দিছে তখন ওর মা সামনে ছিল না, যখন কারণ ও তো ফোন দিয়ে যাচ্ছে, সে ওর পরে থেকেই ফোন দিয়ে যাচ্ছে, ও তো আর জানতো না যে এখন আমরা ফোনটা ঠাস করে তুলে ফেলবো, তুলে ফেলার পর দেখে যে মা সামনে, এই জন্য সে লাইনটাও কাটতেছে না, কারণ লাইন কাটলে আবার সে লাইন পাবে না আবার কথা বলতে।
আচ্ছা আপনার আপনার নাম কি একটু বলবেন? মধুশ্রী।
মধুশ্রী
মধুশ্রী
মধুশ্রী কোথা থেকে বলছিলেন? কোথা থেকে? ওয়ারি।
আচ্ছা
তুমি কি ভয়ে ভয়ে কথা বলছো কেন, মানে তোমার মা শুনলে ধমক দেবে এই জন্য? নার্ভাস ফিল করতেছো?
আচ্ছা মধুশ্রী আমি তোমাকে ছোট একটা টিপস দেই, আমি জানি না তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, তোমার বয়ফ্রেন্ড আছে?
অবভিয়াসলি না,
আগে ছিল এখন নাই, খুব ভালো। হ্যাঁ কি
ছিলই
না? আচ্ছা ছিল না, আমরা আশা করবো তোমার নিশ্চয়ই বয়ফ্রেন্ড হবে এবং তুমি বয়ফ্রেন্ড এর ফোনে কথা বলবা। হ্যাঁ আমি তোমার আমি বুঝতে পারতেছি বস্তুটা বুঝাবে
নাকি বলতে?
হ্যাঁ আমি অবশ্যই তোমার অনেক ভালো ভালো ভাইয়া। হ্যাঁ বলো।
সত্যি কথা
বলো। হ্যাঁ বলো। রবি ভাই বিয়ে করেনি? করেনি। কেন বলো তো? তাই?
হ্যাঁ মধুশ্রী তোমার নামটা অসম্ভব সুন্দর মধুশ্রী, তুমি যদি কিছু মনে না করো তোমার ফেসবুক। হ্যালো হ্যালো,
মা আবার চলে আসছে,
আবার মা চলে আসছে।
আমি ওকে ওই টিপসটাই দেওয়ার চেষ্টা করছিলাম যে ও যখন প্রেম করবে তখন ডেফিনেটলি বয়ফ্রেন্ড মানে হয়তো আপনার সঙ্গে আপনার সঙ্গে মা ওকে গালি গালাজ করতেছে।
বস আমরা শুনি কি অবস্থায়
বাসায়, দেখি
বাথরুমে ঢুকে ঠিক আছে তারপর কথা বলো।
না না বাথরুম
জানো বলো। কি? আমিও মধুশ্রী তোমাকে অনেক ভালোবাসি, তোমার ফেসবুক আইডিটা বলো আমি এখনই অ্যাড করে নিচ্ছি। ফেসবুক ইউজ করো তুমি? ফেসবুক ইউজ করো না? এই জন্যই তোমাকে আমি বিয়ে করব। শি ইজ নট এ সাইবার গার্ল।
আমার
বুঝলাম না কি আহা চেহারার জন্য কি? আমি তোমার মোবাইল নাম্বার আমি জানি না, ফেসবুক থাকলে সুবিধা কি হয় জানো, আমি তোমাকে লিখতে পারলাম, আমার মোবাইল নাম্বার পাঠাতে পারলাম, কখন আমি ফ্রি আছি সেটা জানাতে পারলাম, কখন তুমি ফ্রি আছো সেটা আমাকে জানাতে পারলাম, তারপর আমরা দেখা করতে পারলাম। আবার তোমার মা চলে আসছে। হ্যাঁ তোমার মা আসলে তুমি জাস্ট এরকম করবো তার আমরা বুঝবো তোমার মা আসছে। আমরা কিসের লাইন কাটবো? দরকার হলে আমার মানে ই কেটে ফেলবো কিন্তু লাইন কাটবো না।
আচ্ছা মধুশ্রী আমি তোমাকে ছোট্ট একটা টিপস দিই, তোমার মা যখন আসবে তুমি জাস্ট হ্যাঁ মলি তোকে যে ওই যে তিন নম্বর উপপাদ্যটা বলতে
কি বলছি সেটা শোনো।
কি বলছো?
আমি কোথা দ্বারা যে আমি জিজ্ঞেস আমি আমার দেবে গেছিলাম ঠিক আছে, তো এখানে খাটে যে বসেছিলাম বসে সাথে সাথে কথা বলতেছিলাম, তো ফোন লাইট হঠাৎ করে দিয়ে এসে পড়তো, তো আমি দুই বেশি থেকে এসে পড়ছি, হঠাৎ করে আম্মু আম্মু দেবেন থেকে আসছে। হ্যাঁ আমি ভেবে দিচ্ছি আমার মেয়ে যাতে আমার পাশে দাঁড়া দিচ্ছিল,
তুমি আমাকে ঠিক কতখানি পছন্দ করো একটু ভেবে বলো। ধরো আমি যদি ওয়েট ওয়েট মধুশ্রী, ধরো এটা হচ্ছে স্কেল হচ্ছে এক থেকে একশো, হ্যাঁ তুমি আমাকে কতটুকু ভালোবাসো এক থেকে একশোর মধ্যে? কত? একশো? আচ্ছা ঠিক আছে ফাইন। তোমার বাসা ওয়ারি? ওয়ারি আমার খুব প্রিয় একটা এলাকা। ওয়ারি এলাকার সাথে হচ্ছে কলকাতা।
আমার তো
আমি ছোটবেলায় কিন্তু ওয়ারি এলাকায় ছিলাম, এবং আমার ছোটবেলায় স্কুলের নাম জানো? রামকৃষ্ণ মিশন স্কুল। হ্যাঁ হ্যাঁ চিনবো না কেন, ওইখানেই পড়ো তুমি? ওইখানে পড়তে। এখন কি করো? আপনাকে ভালোবাসে। কোন স্কুলে পড়তে হয়েছো?
আজিমপুর গার্লস স্কুল।
কি আজিমপুর গার্লস স্কুল?
গার্লস হাই স্কুল।
আচ্ছা কোন ক্লাসে পড়ো? হ্যালো কোন ক্লাসে পড়ো?
বলা কি খুব জরুরি?
খুবই জরুরি। কেন জরুরি? না 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 না, জাস্ট আমি জানতে চাচ্ছি, আগ্রহ। আমি তোমার সঙ্গে প্রেম করবো, আমি জানবো না তুমি কোন ক্লাসে পড়ো। না 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 সিরিয়াসলি তুমি বলো কোন ক্লাসে পড়ো। হ্যালো আমি বুঝতে পারছি না, কোন ক্লাস? এইট না নাইন? এইট। থ্যাংক ইউ। আমার মনে হয় মধুশ্রী তুমি, না শোনো মধুশ্রী আমি বলি, তুমি যেহেতু ক্লাস এইটে পড়ো, তুমি আরো বছর তিনেক দেখো, ঠিক আছে? ক্লাস এইট মানে এটা হয় কি মামলা মোকদ্দমা হয়ে যাবে ক্লাস এইট এর মেয়ের সাথে, যদি আমি প্রেম করি। হ্যাঁ তোমাকে যেটা
বলো
বলো, না করেনি,
সত্যি করে বলো,
বিয়ে করেনি ভাই। আমি এখন কি তোমাকে তার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসে দেখাবো? যেন স্পষ্ট ভাবে লেখা আছে আসিফেন্দ্রামের ম্যারেজ সার্টিফিকেট, এবং প্রত্যয়ন করা হচ্ছে সে বিবাহিত না।
আমাদের তো বানায় বানায় গল্প বলতে হবে, মানে এগুলি না বললে যে তোমার মতো ক্লাস এইট এর মেয়েরা বিরক্ত করবে এই জন্য। এখন শোনো, তুমি যেহেতু ক্লাস এইটে পড়ো, তোমাকে যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তোমাকে বুঝলাম নাকি কোন ক্লাসে পড়ে সে? নাইনে? টেনে?
টেনে।
হ্যালো মেজো আপি। হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? টেনে? না
টেনে পড়ো তো, যেন খারাপ কথা টেনে টেনে
টেনে টেনে বলতেছে। রাইট, শোনো তুমি কি আমার সাথে প্রেম করতে চাও নাকি তোমার ছোট বোনকে সুযোগটা দিতে চাও, কোনটা? রাইট, তুমি যেহেতু বড় মানবে না, তুমি তোমার ছোট বোনকে বুঝাও, ও যেন, ও যদি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে ক্লাস এইট প্রেম করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন এজ না। এই এইজে কাউকে না কাউকে ভালো লাগতেই পারে, আরো ছোট বয়সেও ভালো লাগতেই পারে, কিন্তু সেটা প্রেম করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এজ না। ওকে, ও কি তিন বছর ওয়েট করতে পারবে আমার জন্য? এক্স্যাক্টলি, তাহলে ওকে বছর তিনেক অপেক্ষা করতে বলো। তিন বছর পর মধুশ্রী তোমার জন্য, আমি আমার নাম পাল্টে মধুসূদন হয়ে যাব, এবং আমি তোমার জন্য আমি কোন মেয়েকে এই পর্যন্ত কথা দিই
না। আমি জানো, শোনা, সব জানো, শোনা লাগাই
দাও, না সিরিয়াসলি আমি তোমাকে জানো বলছি, আমি তোমাকে তোমার নাম ধরে ডাকছি, এতেই তোমার বোঝা উচিত যে আমি তোমার ব্যাপারে কতটা সিরিয়াস। আমি কখন, আমি যখন কোনো মেয়েকে পাখি বলি, জানু বলি, মনা বলি, ঘনা বলি, তার মানে হচ্ছে আমি তাদের ব্যাপারে সিরিয়াস না, কিন্তু কোনো মেয়েকে যখন আমি নাম ধরে ডাকি, যেমন মধুশ্রী তোমাকে আমি নাম ধরে ডাকছি, তার মানে তোমার ব্যাপারে আমি অসম্ভব সিরিয়াস। কিন্তু তুমি বয়সে অনেক ছোট বিধায় তোমাকে তিন বছর অপেক্ষা করতে হবে, তিন বছরের আগে। অবশ্যই তুমি ব্যাপারটা বোঝা, তুমি আসলেই বাচ্চা মেয়ে, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ক্লাস এইটে তোমার ভালো লাগে, ফাইন, ভালো লাগাটা খারাপ কিছু না, ভালো লাগতেই পারে, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কথা দিতে পারছি না, কারণ তুমি ক্লাস এইটে পড়ো। কিন্তু আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি মধুশ্রী, যে তোমার জন্য আমি অপেক্ষা করব, মাত্র তিনটা বছর দেখতে দেখতে কেটে যাবে, এর মাঝখানে আমরা রেডিও শো করবো, তোমার মাঝে মাঝে ফোন দিবা, তোমার সঙ্গে ফোনে কথা হবে, এটা কি ভালো হয় না মধুশ্রী?
হ্যালো,
কোন বোন কথা বলতেছে, মধুশ্রী না মধুশ্রীর বোন? কে? আর তুই মধুশ্রী ভয়া বলো বল মধুশ্রীর মন
অবশ্যই
অফিয়ারে কেন কথা বলতে পারবো না অবশ্যই অফিয়ারে আমরা
ফেসবুক আইডি জিজ্ঞেস করেন
ফেসবুক আইডি তো নেই কে শোনো তুমি রবিকে বিশ্বাস করো না ওই মেয়েকে বিশ্বাস করো যদি ওই মেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আর কোনো কথা নাই যদি ওই মেয়েকে বিশ্বাস করো তাহলে ওই মেয়েকে গাই লাভ গেলো আমাকে হ্যাঁ আর চাপা কেন ছাড়ছে জানো ওই মেয়েকে তো ওই মেয়ে আমাকে গাই লাভ বলছিল কিন্তু আমি তাকে বলছি দেখো আমি তোমাকে ভালোবাসি না মধুশ্রীকে ভালোবাসি তখন থেকে সে আমার বয়স একবার 38 একবার 58 একবার 48 এসব তুমি আমাকে ধোকাবাজ বলছো তোমাকে আমি চিনি না তার মানে কি এই যে তোমার নাম আমি বলতে পারবো না আমার রাজীব আমি বলছি না যেরকম যে আমার জীবনে একটা মেয়ে আসবে তার নামের প্রথম অক্ষর হবে ম বলছি না বস শ্রী বলছিলেন না 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 সত্যি এই মাঝখানে একটা মেয়ে আমার সাথে পরিচয় হইলো তার নাম মিতু আমি কিছু আচ্ছা মেয়ে মিতু আমি কেন বিয়ে করব আমি বিয়ে করলে বিয়ের বিরুদ্ধে আমি শো করি বিয়ে করছে হচ্ছে ইব্রাহিম খলিল যে ফোন দিচ্ছিল যে
ইব্রাহিম ভাই তো ভদ্র মানুষ
হ্যাঁ হ্যাঁ আমি কেউ আমাকে কি অভদ্র মনে হচ্ছে তোমার কি বুঝলাম না আমি তুমি ফোন দিচ্ছ পরে আমি কি করতেছি
মানে রাজীব
জাহিদ বিয়ে করছে জাহিদ এখন আমাদের সাথে নাই
জাহিদ ক্যামেরা ইয়ে করছে
ত্যায্য প্রযোজক করছে আচ্ছা ঠিক আছে মধুশ্রী তোমার সঙ্গে অনেক কথা হইলো এবং ক্লাস এইটে পড়ো তোমার এখন ঘুমানো উচিত
হ্যালো
হ্যাঁ অবশ্যই অফিয়ারে তোমার নাম্বারটা বলো আমি লিখে দিচ্ছি
এই না নাম্বার নেই নাম্বার বললো না সামনে ওর মনে হয় যে কি পরীক্ষা হয় একটা এইচএসসি মানে প্যাচ লেগেছে কি একটা পরীক্ষা হয়
পিএসসি
পিএসসি
জেএসসি জেএসসি
সামনে পরীক্ষা তোমার পরীক্ষার সময় আমাদের খবর দিও আমরা দুজনেই নকল সাপ্লাই দিতে চলে যাবো আমরা নকল সাপ্লাই দেওয়ার ব্যাপারে আমাদের সুদীর্ঘ
তুমি যদি আমার সত্যিকার ভালোবাসা তাহলে বলতো তোমার জন্য প্রাণ খুলে দেওয়া করবো সামনে
ওই প্রাণ শোনো প্রাণ খুলে দোয়া করলে কাজে দেয় কিন্তু তার অবশ্যই দোয়াটা অবশ্যই জরুরি কিন্তু শুধু দোয়াই হয় না
দাওয়াও লাগে দাওয়াটাই হচ্ছে নকল
দাওয়াটাই হচ্ছে নকল ঠিক আছে আমরা দোয়াও করবো দাওয়া একসঙ্গে দাওয়াও দেবো কোন সমস্যা নেই
কি সত্যি করে বলবে রাজীব সে বিবাহিত না আসি বেন্তাস রবি বিয়ে করে নাই আসি বেন্তাস রবি বিয়ে করে নাই আসি বেন্তাস রবি
এই যাই এই মিতু ভাবিকে ফোন মিতু ভাবি নিজে বললো যে না আমি আর রবি বিয়ে করিনি আমরা তুমি লাইনে থাকো আমরা একই সঙ্গে একটা লাইন নিতে পারি না
হ্যাঁ হ্যাঁ
আমরা মিতু ভাবি নিজে বলবে যে আমার আর রবির কোন সম্পর্ক নেই ঠিক আছে তখন খুশি হবা ঠিক আছে
মিতু ভাবি
আচ্ছা মিতু আপা ফোনে বলবে যে আমার আর রবির কোন সম্পর্ক নাই আমরা কখনো বিয়ে টিয়ে করিনি ঠিক আছে এটা বললে তুমি খুশি হবা কি চাপা আমরা বিবাহিত এই যে রবি ভাই বল
অনেকবার আমরা এই কথাটা বলছি বারবার একই প্রশ্ন কেন করো আমাদের রেডিও থেকে নির্দেশ দেওয়া আছে যে আমরা যাতে কোনোভাবে এটা লিক না করি বা পাবলিশ না করি যে আমরা বিবাহিত অবিবাহিত কারণ তাতে সমস্যা হয় যে মেয়েরা ফোন দিয়ে খুবই ডিস্টার্ব করে
আমি বুঝি নাই রাজীব ভাই কি হয়েছে
আমি নর্মালি হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠি নামাজ পড়ি
তারপর
সিরিয়াসলি তারপর আমি রেডিওতে আসি রেডিওতে এসে আমি এই সপ্তাহে কি কি কথা বলবো সেগুলো নিয়ে কাজকর্ম করি তারপর বাসায় চলে যাই বাসায় গিয়ে আমি ঘুম দিই আবার ঘুম থেকে সকালবেলায় উঠি রেডিওতে আসি তাহলে আমি কি করি তোমার কি ধারণা আমি কি করি না আমি সারাদিন তোমার কারণ তোমার সাথে মাত্র আমার পরিচয় হলো কিন্তু আমাকে
হ্যাঁ বললাম মধুশ্রী
মধুশ্রীর কথা আমি বলছি ম নামে একটা মেয়ে আমার ওই যে রাশি ফলে লেখা আছে যে আমার সাথে যে মেয়ের বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে ম আমার রাশি সিংহ রাশি হ্যাঁ বলো আমার বার্থডে 21 আগস্ট ঠিক আছে মধুশ্রী তুমি আমার মনে হয় যে আমি তোমার ভালোবাসার যোগ্য নই কারণ তুমি বারবার জিজ্ঞেস করতেছো সত্যি কি সত্যি কি মধুসির নাম্বার
মধুসির
আমি এই অপমান নিতে পারতেছি না, তুমি অনেয়ার আমার না না ঠিক আছে নাম্বার কাটো নাম্বার কাটো যাই নাম্বার কাটো ওকে থ্যাংক ইউ মধুশ্রী তোমার সাথে সম্পর্ক বাদ বাদ এবং বাদ রাজীব
হ্যাঁ আমরা চট করে আসলে আমাদের সময় নেই চট করে আলোচনার সুযোগও নাই চট করে কয়েকটা বিয়ে না করার কারণগুলো কয়েকটা বলে নিই যেমন একটা হচ্ছে বিয়ে না করার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আপনার নাক ডাকা নিয়ে কেউ আপনাকে কমপ্লেন করবে না কিংবা কারণ ডাকা নিয়ে আপনিও কমপ্লেন করবেন
রাইট নিজে পৃথিবীর সবচেয়ে অসহ্যকর শব্দ হচ্ছে অন্যের নাক ডাকা শোনা আর সবচেয়ে
আরামদায়ক
শব্দ হচ্ছে নিজের নাক ডাকা শোনা বিয়ে করলে হয় তোমাকে বউয়ের নাক ডাকা শুনতে হবে নয়তো তোমার নাক ডাকা বউকে শুনতে হবে এবং এর জন্য নাক ডাকার জন্য পৃথিবীতে এ পর্যন্ত বোধহয় অনেক স্বামী খুন হয়েছে তাই না বুঝ
অনেক অনেক
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এটা খুব কমন একটা ঘটনা বাংলাদেশে অনেক কমন ঘটনা স্বামী নাক ডাকতেছে বউ আর মানে ঘুমের যন্ত্রণায় কারো ব্যাঘাত ঘটলে বটিতে কোপ মেরে কল্যাণ নামায় দিছে
এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এটা এটা আমার কাছে খুবই ভ্যালিড একটা পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যেহেতু আপনি আপনার নিজের মোজা এবং আন্ডারওয়্যার ধোবেন সে কারণেই সেই আন্ডারওয়্যার এবং মোজা থেকে যথেষ্ট দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার শুধুমাত্র আপনার আপনি প্রতিদিন পরীক্ষা করবেন আর রবি ভাই যেটা করে বাসায় গিয়ে খুলে ঘ্রাম নেয় না আরো তিন দিন চালায় দেওয়া যাবে কোন সমস্যা নেই না সেটাই
আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মালিকানা নিয়ে লড়াই করার কোন দরকার নাই বিয়ে মানে বিয়ে করলে রিমোট কার হাতে থাকবে রিমোটের মালিককে এটা নিয়ে টিভি রিমোটের মালিক নিয়ে এমন কেসি রিমোটের মালিক নিয়েও মালিকানা নিয়েও ঝগড়া করতে হবে মারামারি করতে হবে
এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার জামা কাপড় ধুতে পারেন নাও ধুতে পারেন এটা আপনার উপর নির্ভর করছে কেউ আপনাকে জোর করে বলবে না এই জামা কাপড় ধাও ইয়ে করো সেটা হচ্ছে
সবচেয়ে বড় কথা আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন এটাও বিয়ে না করার একটা কারণ বিয়ের পর আপনার স্বাধীনতা দারুণভাবে ক্ষুণ্ণ হবে
এবং আরেকটা বড় কারণ হচ্ছে খাবার গরম করে খেতে হবে কেন বলছে আমি আপনাকে বলি আমার ফ্রিজে প্রচুর পরিমাণে গরুর মাংস রান্না করে দেওয়া আছে ঠিক আছে আমার কাজ হচ্ছে ভাত রান্না করে মাংসটা খাওয়া আমার বউ আমাকে ফোন দেয় ভাত রান্না করছো হ্যাঁ ভাত রান্না করছি শোনা তারপর এখন এক কাজ করো ইয়ে থেকে গরুর মাংস ভুনে আছে ওটা গরম করা ওটা গরম করতে হবে কেন ভাত তো গরম আছে ওটার উপর ফ্রিজে ঠান্ডা দিলে দিয়ে ভাত যদি আপনি কভার করে দেন ওটা অটোমেটিক গরম হয়ে যায় নতুন করে মাংস সে বলে বেশি বোঝো ভাত মাংস গরম করো আপনি বস কখনো দেখছেন ব্যাপারটা খেয়াল করে আপনি যখন ভাত রান্না করবেন ভাত ফ্রিজে রাখা যায় না এটা খুবই খুবই সমস্যাজনক ভাতটা যদি ফ্রিজে রাখা যায় আমাদের সুবিধা দিত ভাত রান্না করার পর জাস্ট আপনি ফ্রিজ থেকে বের করে মাংসটা ভাতের উপর রাখবেন রেখে আশেপাশ থেকে আরেকটু গরম ভাত তুলে দেবেন রেখে দেবেন তখন পাঁচ মিনিটের মধ্যে মাংস
গরম সহজ জিনিস অযথা হ্যালো কে বলছিলেন
আমি জহির বলছিলাম কেমন আছো
হ্যাঁ জহির ভালো আছে
জহির খুব হাসি খুশি মনে হচ্ছে এবং আমি নিশ্চিত
হ্যাঁ ভাইয়া আমি তোমার প্রোগ্রামটা অনেক পছন্দ করি বাট অনেকদিন চেষ্টা করে আজকে লাইন পাইছে
এবং হ্যাঁ না না হাসি খুশি মনে হচ্ছে এই কারণে আমি নিশ্চিত জহির বিয়ে করেনি জহিরের কণ্ঠস্বরের মধ্যে একটা স্বাধীনতার ভাব আছে জহিরের কণ্ঠস্বর শুনে একটা
যারা বিবাহিত তারা মিনমিন করে কথা বলে যেমন রবি যখন বিয়ে করে না তখন রবি বলবে কথাই ভাবে তোমরা শুনছো মেন্টোস পাত্তি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তাজ রবি আর রবি যখন বিয়ে করেছে তখন সে বলবে তোমরা শুনছো মেন্টোস পাত্তি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তাজ রবি এই যেমন জাহিদ আর মিউ মিউকের কথা বলে রবি ভাই আগের রবি ভাই কি বলতেছ রবি ভাই হ্যালো হ্যাঁ জহির তুমি তো বিয়ে করো না তোমার গলার মধ্যে সেই তরতাজা টনটনে ব্যাপারটা আছে
আচ্ছা ভাই কথা হচ্ছে যে ফোন কি ফার্স্ট টাইম জাহিদ ধরে উঠছিল
না 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 জাহিদ ধরে নাই
জাহিদকে আমরা বহিষ্কার করছে
বিয়ে করার কারণ
আমার নিজেরাই আজকে প্যানেল চালাচ্ছি এবং আমরা খুব ইয়েকে এবিসি রেডিওকে বলেছি আমাদের একটা নারী প্রডিউসার দরকার নাহলে আমরা নারী এবং সুন্দরী ইনফ্যাক্ট তাকে অবশ্যই সুন্দরী হতে হবে
নাহলে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ম্যারিড তো বললাম যে আমি ম্যারিড হলে কি এত রাতে কল দিতে পারতাম
এক্স্যাক্টলি জহির তুমি কি তোমার কি বিয়ে করার প্ল্যান আছে
না ভাইয়া খালগিতে কুমির আনার তো কোনো ইচ্ছে নাই
কুমির না কুমির না কুমির খুবই কুমির খুবই নিরীহ প্রাণী হাঙর খাল কেটে হাঙর
এটা একদম ভুল কথা রাজীব আমি তীব্র আপত্তি জানাচ্ছি বিয়ে করা মানে খাল কেটে কুমির কিংবা হাঙর আনা না বিয়ে করা মানে হচ্ছে খাল কেটে কুমির কিংবা হাঙরের কাছে চলে যাওয়া কুমির কিংবা হাঙরের ফার্মে চলে যাওয়া এখানে আপনি ঝাঁপ দিলেন এটা এটাই হচ্ছে বিয়ের একমাত্র জহির তুমি কি করো
হ্যাঁ ভাই, আমি এখন একটা জব করতেছি একটা কোম্পানিতে।
আচ্ছা,
তো এতদিন মানে বিয়ের একটা ইচ্ছে ছিল, বাট এখন তোমাদের প্রোগ্রাম শুনে মনে হচ্ছে যে আসলে বিয়ে না করে রাজীব ভাইয়ের মতো একটা প্রেম গার্লফ্রেন্ড রাখা পোষা ভালো।
একটা না, তুমি বিয়ে না করলে, বিয়ে না করার একটা বড় সুবিধা কি জানো?
হ্যাঁ, এখন
এই যে ধরো একটু আগে মধুশ্রী ফোন দিল, আমি আনম্যারিড অবস্থায় কি করতে পারতাম, আমি আনম্যারিড অবস্থাতে শো শেষ করে বাসায় গিয়ে পাকি রাখতাম মধুশ্রীর সাথে, ফোনে কথা বললাম, হ্যাঁ মধুশ্রী কেমন আছো, তুমি ফোন দিয়েছো, আমি খুবই খুশি হয়েছি তোমার সঙ্গে আবার কোথায় দেখা হবে, কথা হবে মুক্ত। এটা একমাত্র ব্যাচেলার একটা ছেলের পক্ষে করা সম্ভব। একটা ব্যাচেলার ছেলে দিনে রাত্রে 24 ঘন্টায় যখন খুশি তখন ফেসবুকে বসতে পারে, যখন খুশি তখন যাকে খুশি তাকে ফোন দিতে পারে, যার খুশি তার সাথে ফেসবুকে কথা বলতে পারে, স্কাইপিতে কথা বলতে পারে। কিন্তু একটা ম্যারিড ছেলে কোনদিন রাত্রেবেলায় কাউকে ফোন দেয়, তার বন্ধুকে, তার একদম ছেলে বন্ধুকে যদি সে ফোন দেয় তাহলে কিন্তু বউ সন্দেহ করবে যে তুমি কার সাথে কথা
বলছো। ভাই আর কথা হচ্ছে যে 1971 তো আসলে দেশ স্বাধীন হচ্ছে, বাট ম্যারিড ছেলেরা তো স্বাধীন হতে পারে না
পৃথিবীর সর্বত্র কোথাও কোথাও পুরুষ মানুষরা স্বাধীন না, অবলা পুরুষ এমনি এমনি কথাটা আসে নাই। জহির, তুমি আমাদের কাছে একটা প্রতিজ্ঞা করো ভাইয়া, যে তুমি কোনোদিন বিয়ে করবে না।
এখন তো ইচ্ছে নাই আর,
ইচ্ছে নাই না, প্রতিজ্ঞা করতে হবে, কারণ মানুষের মন অনেক দুর্বল জিনিস রে ভাই। আজকে তুমি বলছো আমাদের এই শো শুনে যে তুমি বিয়ে করবে না, হঠাৎ করে কিছুদিন পর তোমার মন নরম হয়ে গেল, তখন তুমি কিন্তু বিয়ে এই ভুলটা করেও ফেলতে পারো যে ভুলটা জাহিদ করেছে। এই জন্য হ্যাঁ তাকে বহিষ্কার করো, তুমি প্রতিজ্ঞা করো যে আমি আর জীবনে কোনোদিন বিয়ে করবো না।
ঠিক আছে ভাইয়া, করলাম যে আর জীবনে কখনো আমি বিয়ে করবো না।
হ্যাঁ তুমি এইভাবে বলো, আমি এই মর্মে শপথ করিতেছি যে,
হ্যাঁ আমি এই মর্মে শপথ করিতেছি যে
আমি খাল কাটিয়া কুমির আনিব,
আমি খাল কাটিয়া কুমির আনিব,
অথবা খাল কাটিয়া কুমিরের ফার্মে চলিয়া যাইব,
অথবা খাল কাটিয়া কুমিরের ফার্মে চলিয়া যাইব,
তবুও বিবাহ করিব না,
তবুও বিবাহ করিব না।
হে প্রভু,
হে প্রভু,
তুমি আমার শপথ কবুল করো,
তুমি আমার শপথ কবুল করো।
আচ্ছা, খুবই ভালো লাগলো জহির, দোয়া করি তুমি সফল হও, তুমি সফল কাম হও, তোমার জীবন ভরে উঠুক, এবং তুমি বিয়ে না করলে একটা না পাঁচটা প্রেম করতে পারবা। যাও, তুমি যদি সত্যিই বিয়ে না করো, হ্যাঁ আমি তোমাকে আরো আগামী 6 মাস দেখবো, 6 মাসে যদি তুমি বিয়ে না করো আমার 2টা প্রেমিকা আমি তোমাকে দিয়ে দেব।
ঠিক আছে ভাই, তার জন্য থ্যাংক।
আচ্ছা রাজীব, আপনার কয়টা প্রেমিকা দেবেন? ওকে
সব সব সব,
তাই না,
সব দিয়ে দেবো।
একটা কথা হচ্ছে কি জানো রবি ভাইয়া,
কি
রাজীব ভাইকে দেখলে আমার না তুরাগ বাসের কথা মনে পড়ে।
তুরাগ বাস কেন?
কারণ তুরাগ বাস তো যেখানে যাত্রী পায় ধরো যে ব্রেক করে যাত্রী উঠে, যেখানে মেয়ে পায় শুধু সেখানে হানাবে, যদি সেখানে চলে যায়।
তুরাগ বাস ব্র্যাকেটের লেডিস সার্ভিস, এটা আমার খুব পছন্দ হয়েছে,
খুবই ভালো ভালো হয়েছে,
খুবই পছন্দ হয়েছে। তবে তবে জহির আমি একটা কথা বলি যে যেখানে যাত্রী পায় সেখানে ব্রেক করে যাত্রী, তাই রাজীব যেখানে মেয়ে পায় ব্রেক করে।
রাজীবের কিন্তু মেয়েদের প্রতি একটা বিল্ট ইন মমতা আছে, যেমন আমি মধুশ্রীকে বললাম তোমার নাম্বারটা বলো, অবশ্যই মধুশ্রী নাম্বার বলা শুরু করলে আমি লাইনটা কেটে দিতাম। রাজীব খুব কনসার্ন হয়ে গেল, নাম্বার বলা দরকার না, নাম্বার বলা দরকার নেই। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য রাজীবের এত দরদ।
মেয়েদেরকে আমি আসলে ভীষণভাবে ভালোবাসি, সুনীল বলছিল, সুনীল বলছিল মেয়েদেরকে আমি ভীষণ ভালোবাসি, কারণ মেয়েদের অপমান আমার সহ্য হয় না, এবং ডেফিনেটলি আমি সত্যি মেয়েদেরকে অনেক ভালোবাসি।
এবং কোনো মেয়ে আপনাকে অপমান করলে আপনি সহ্য করতে পারেন না।
জহির ভালো থেকো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাচেলার থেকো, কারণ জ্যাজেক রুশো বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট দেন হি গট ম্যারিড। বিয়ের আরেকটা প্রবলেম হচ্ছে অভিনয়, আপনি জানেন আমি অন্য দেশের পুরুষদের কথা বলতাম, আমি হয়তো সবারই তাই হয়, প্রত্যেকটা বিবাহিত পুরুষকে যে পরিমাণ ন্যাচারাল অ্যাক্টিং করতে হয় এবং এত সুন্দর নিখুঁত অভিনয় এক একজন স্বামী করে যায়, এই অভিনয়গুলো যদি ক্যামেরা বন্দী করে দেয়া যেত, প্রত্যেকটা স্বামী প্রত্যেক বছর একটা করে অস্কার পেত, একটা করে নোবেল পেত। কিন্তু আফসোসের বিষয়, ধরেন আপনার বউ একটা ক্যাটকাটা হলুদ রঙের একটা 3-piece কিনে আনছে, একদম হলুদ, মানে দেখেই আপনি চোখে সর্ষে ফুল দেখা যায়, এটা বলে আক্ষরিক অর্থেই
সর্ষে ফুল দেখতেছে।
আপনার বউ জিজ্ঞেস করে কেমন দেখাচ্ছে রবি, আপনি কি বলবেন?
অসাধারণ, তোমার রূপের কাছে আজকে পৃথিবীর আলো ম্লান হয়ে গিয়েছে, এটা বলতাম, অভিনয় করে বলতাম।
ধরেন আপনার বউ একটা খুবই বিচ্ছিরি কালারের একটা লিপস্টিক দিছে, কিনে আনছে লিপস্টিক, আপনি কি বলবেন?
আমাকে বলতে হবে না, শুধু প্রশংসা করতে হবে না, সেই লিপস্টিক আবার একটা চুমুও খেতে হবে। প্যাথেটিক,
প্যাথেটিক,
খুবই প্যাথেটিক।
আরেকটা মানে বাস্তবসম্মত সমস্যার কথা বলি, যে তুমি একটা ব্যাচেলার ছেলে, দুপুরবেলায় মুরগি রান্না করেছো, মুরগির দুইটা রান, রাত্রে একটা রান খেলে, দুপুরে একটা রান খেলে, রাত্রে একটা রান খেলে, কিন্তু রে পাগল তুই যদি বিয়ে করিস, তুই একটা রান খাবি, তোর বউ একটা রান খাবি, এবং মুরগির মুরগির গিলা কলিজা চারটা হবে, বিয়ে করো না একটা,
অন্তত যতদিন না মুরগির চারটা পা, চার পাওয়ালা মুরগি পাওয়া যায়,
যতদিন না মুরগির রান চারটা হয় ততদিন বিয়ে করো না, মুরগি তার গরু না, গরুর মতো মুরগি যদি চারটা পা থাকে তাহলে বিয়ে করো, দুইজন দুইটা রান কেউ। হ্যালো, কে বলছিলে?
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, তোমার নামটা কি বলো তো? এমনি দুষ্টুমি করে ডাকলাম, আদর করে ডাকলাম, কি ডাকবো বোন? আচ্ছা বোন বলো তোমার নাম কি? ভোন ডাকলে কি করা যাবে? সহজ হবে না? তোমার নাম কি?
টিকলাবতী
আইরিন। টিকলাবতী আইরিন কে আমরা গত সপ্তাহে ব্যান করছি না?
আমি তিতলাবতী আইরিনকে একটা কথা বলবো। তিতলাবতী আইরিন শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, খুবই গুরুত্বপূর্ণ কথা। মেয়েদের যখন বিয়ে ঠিক হয় তখন মেয়েদের অনামিকায় বরপক্ষের মুরব্বীরা আংটি পরায়। তুমি যে হারে মোবাইল টেপো আমাদের এই লাইনে, আমাদের এই ফোন করার জন্য, আমাদের ফোন লাইনটা পাওয়ার জন্য প্রতিদিন আমি ধরো তুমি কয়েক হাজার বার নাম্বার টেপো, এবং টিপতে টিপতে তোমার আঙুলগুলো ছোট হয়ে যাচ্ছে। এখন দেখা গেল কি, তোমার অনামিকার চেয়ে তোমার বুড়ো আঙুল দেখা গেল একদম ছোট বা বেকআপ বা সাইজ, তোমার বিয়েটা ভেঙে যাবে, বিয়ে টিকবে না। যার ফলে মোবাইলে কম্প্রেস করো, আঙুলের উপর কম্প্রেসার দাও, এবং দরকার নাই এত। সে আমার ধারণা সে অলমোস্ট শুরু করে জাস্ট এগারোটা থেকে, এবং একটা পর্যন্ত সে ডায়াল করেই যায়, করেই যায়, করেই যায়।
আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুনব নচিকেতার বিবাহ বিরোধী একমাত্র বাংলা গান, যে গান বিয়ে ব্যাপারটাকে এত সহজভাবে ব্যাখ্যা করেছে, আর কোন কবি পারেনি এত সহজভাবে, আর কোন গায়ক পারেননি এত সহজ করে, আর কোন সুরকার পারেননি এত সহজ করে বিয়ের যন্ত্রণা ফুটিয়ে তুলতে। ছোট্ট একটা বিরতি, এরপর নচিকেতার গান, তারপর ফিরে আসছি আবার আমি এবং রাজীব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।
জনার্দন শুনে হবে না বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবে না বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে, বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জীবিত আছেন তারা হয় নিজাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে। গৃহপালিত স্বামীরা মন দিয়ে অনুধাবন করুন, জীবিত আছেন তারা হয় নিজাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে। কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া, হয়নি দিল্লির এই লাড্ডু যাদের খাওয়ার কিনে। দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছেন মালা গলায়, হে দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছেন মালা গলায়, শ্যামলা বকলেস তিনি সারো মেয়র মতো। একথা বুঝবেন না বুঝবেন যিনি আছেন আমার মতো পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত বলে জনতা জনার ধন শুনে হবে না বড়বিত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত সুখের ঘর কত প্রলোভন আসলে কানা নাম পদ্ম লোচন পীড়িত পতির দল আপনারা আমার সাথে একমত ভালোবাসা সুখের ঘর কত প্রলোভন আসলে কানা নাম পদ্ম লোচন ভুলো না শুনে বিয়ের সানাই বাদন বিয়ে হলো বলির আগের ছোট্ট আয়োজন তিনি বিয়ে করে বলেন সুখী স্ত্রী আমার চন্দ্রমুখী বিয়ে করে বলেন সুখী স্ত্রী আমার চন্দ্রমুখী সে কথা আমার কানে শোনায় গুলের মতো এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত গাহে জনতা জনার দন শুনে হবেন বড়বিত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত জনতা জনার দন শুনে হবেন বড়বিত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দু প্রকার
হ্যালো কে বলছিলে
কি রবিদা আমি উর্মি
কি কি নাম
উর্মি
আচ্ছা উর্মি কি অবস্থা প্রথম কথা হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো
আমি কোন ক্লাসে পড়ি না
তাহলে কি করো তুমি
আমি ভার্সিটিতে পড়ি ফার্স্ট ইয়ার
কোন ভার্সিটি
ঢাকা ইউনিভার্সিটি
ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে
ইসলামিক স্টাডিজ
কি স্টাডিজ
ইসলামিক
স্টাডিজ আচ্ছা ইসলামিক স্টাডিজ
আচ্ছা উর্মি আমার একটা তুমি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছো আমরা তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোনো ক্লাসে পড়ো কিনা তুমি বলছো তুমি কোনো ক্লাসে পড়ো না তারপর তুমি বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো এবং এটা আমি খুবই খুবই ভালোভাবে নিচ্ছি কারণ আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া মানে আসলে কোনো ক্লাসে পড়া না তুমি যে জিনিসটা মানে সিরিয়াসলি বলেছ এটা আমার কাছে খুব ভালো লেগেছে ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা সাবজেক্ট আছে আমার খুব প্রিয় উইমেন স্টাডিজ যেটা জানো সেটা আজীবন উপদেশটাকে উইমেন স্টাডিজের জানো একটা ছবিও আছে তুমি যদি চেয়ারম্যানের রুমে ঢোকো দেখো একটা ছবি টাঙানো আছে জানো কে আমাদের রবি ভাই
উইমেন স্টাডিজের আচ্ছা উর্মি তুমি কোথায় থাকো
মিরপুরে থাকি
ও তুমি মিরপুরে থাকো আচ্ছা উর্মি তুমি কি বিয়ে করছো না বিয়ে করো নাই
না ভাইয়া বিয়ে করার বয়স নাকি এখন
আচ্ছা বিয়ে করার বয়স কিন্তু তোমার বিয়ের ব্যাপারে তোমার অভিমত কি বিয়ে করা উচিত না উচিত না
এটা হচ্ছে খালকেটে কুমির আনার চেয়ে ভয়ঙ্কর মানে হচ্ছে সুইমিং পুলের মধ্যে পিরানহা রেখে দিলে একটা মানুষ খেয়ে দিলে যা অবস্থা হবে সেরকম
রাইট তো উর্মি আমি তোমার চিন্তার সাথে আমার চিন্তা তোমার আমার চিন্তার সাথে রাজীবের চিন্তা যেহেতু মিলে যাচ্ছে আমরা কি একসঙ্গে একটা অর্গানাইজেশন করতে পারি না ধরো নাম হচ্ছে অ্যান্টি ম্যারিজ মুভমেন্ট AMM অ্যান্টি ম্যারিজ মুভমেন্ট কেমন হয়
অ্যান্টি ম্যারিজ মুভমেন্টের মধ্যে তো অবিবাহিতদের থাকার কথা সেখানে দুজন বিবাহিত পার্সনকে নিয়ে কিভাবে এটা অ্যান্টি ম্যারিজ হয় তাই না
আমার কথা শোনো তোমার বিভিন্ন অর্গানাইজেশন আছে ধরো কি বলে গ্রিন পিস একটা মুভমেন্ট আছে ঠিক আছে তো তারা তো আবার সবাই গ্রিন না
আমরা বিয়ে করে ভুল করছি, তার মানে কি এই যে আমরা এই ভুলের কথাটা কাউকে বলতে পারবো না? আমরা তো স্বীকার করে দিচ্ছি।
হ্যাঁ করতে পারো, সমস্যা নেই।
তাহলে আমরা এখনই অর্গানাইজেশনটা ফর্ম করে ফেলি, তুমি হচ্ছ
সভাপত্নী,
সভাপত্নী সরি সভা নেত্রী এএমএম এর। হ্যাঁ, এএমএম এর অ্যান্টি ম্যারেজ মুভমেন্টের
হচ্ছে সভাপত্নী, আমি সভাপতি, আর আপনি হচ্ছে সভা উকিল বাপ। সভাপত্নী, সভাপতি আর সভা উকিল বাপ,
কেমন হয়?
এটা কিরকম হয়ে গেল?
ভালো হলো না ব্যাপারটা? সভাপতি, সভাপত্নীও থাকলো,
ব্যাপারটা হয়েছে কি বলছো, তোমরা বিবাহিত তো সবকিছুতে ওই যে
সভা প্রেমিকা, আমি সভা প্রেমিক, আর ওই হচ্ছে সভা কাজী।
প্রেমিক প্রেমিকা থাকাও তো
যন্ত্রণা, তাই না?
প্রেমিক প্রেমিকা থাকাও যন্ত্রণা। মা আসো, আমরা এক কাজ করি, তুমি সভা সভা বোন, আমি সভা ভাই, কি আমি সভা কি,
আমি সভা চাচা তো ভাই,
সভা চাচ্ছ।
সিরিয়াসলি আমি মানে রবি ভাই অনেক ধরন করে ডাকে, এক একজনকে এক রকম ভাবে ডাকে, কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে কখন, যখন রবি ভাই কাউকে মা ডাকে, মানে সেই ডাকটা না রবি ভাইয়ের মুখ থেকে মানে কি বলবো, পুরো অ্যাপ্রোপ্রিয়েট শোনা যায়।
আসলে রবি, আপনি প্লিজ সবাইকে মা বলে ডাকা
শুরু করুন। আমি কি তোমাকে মা বলে ডাকবো? আচ্ছা ঠিক আছে, ধরো মানে তোমার যদি বাচ্চা হয়, হ্যাঁ, তাহলে তুমি তোমার বাচ্চার নাম কি রাখবা?
বিয়েই তো বললাম না, বাচ্চা
কোথায় যদি হয় আর কি, মানে বিয়ে করলেই যে একমাত্র বাচ্চা হয় তা তো না, বিয়ে না করলে তারপর ধরে নিলাম আর কি, একটা বাচ্চা হয়েছে তোমার, ধরো তোমার একটা ছেলে হলো, ছেলের নাম কি রাখবা?
ধরো আমি একজনকে
অ্যাডাপ্ট করলাম, একটু নাম কি রাখবা?
তখন তার নাম ওই যে আপনি ঠিক করে দেবেন,
ধরো আমি তার নাম ঠিক করে দিলাম বল্টু, ওই ছেলের নাম হচ্ছে বল্টু, তাহলে আমি তোমাকে এখন ডাকতেছি বল্টুর মা।
না না, আমি জানি রবিদা কখনো বল্টু ডাকবে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে কি খুব সুন্দর, অনন্ত, অনন্তের মা।
ওটা তখন পরের ব্যাপার, এখনো তো হই নাই, তাই না? মা তো এখনো হই নাই,
তুমি মার ডাক শুনতে চাইলে এই জন্য তোমাকে আমি মার ডাকলাম টেকনিক্যালি।
না এভাবে না,
তাহলে
মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যখন কাউকে মানে ডাকো, মানে ভেতর থেকে অটোমেটিক্যালি যখন তোমার মা ডাকটা চলে আসে না, সেটা খুব ন্যাচারাল লাগে।
এক্স্যাক্টলি,
আমি তোমার মেয়ের অ্যাকচুয়ালি খুব লাকি এই কারণে যে তুমি যখন তাদেরকে মা ডাকো, আমি ড্যাম শিওর যে ওরা মানে এই ডাকটার জন্যই বারবার তোমার কাছে আসবে।
খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক,
জাস্ট এই ডাকটার জন্যই, মানে জাস্ট এই ডাকটা শুনতে গিয়ে এত ভালো লাগে তোমার মুখ থেকে।
সমস্যাটা কি উর্মি, তুমি মা ডাক শুনছো কিন্তু আমার বউ ডাক শুনো নাই, তুমি আমার ময়না টিয়া ঘুঘু এইসব ডাক শুনো নি, মার যত সুন্দর করে আমি ডাকি, বউ আরো সুন্দর করে ডাকি, পাখি আরো সুন্দর করে ডাকি, যারা শুনেছে তারা কেবল জানে এই ডাক কত মিষ্টি।
না ভাই, এটা নবাব সিরাজউদ্দৌলার মতো হয়েছে,
না আমি তো এখন ঢং করে বললাম, বাট আমি অরিজিনালি খুব আদর করে ডাকি বউ পাখি।
কিভাবে ডাকো?
বউ পাখি এভাবে ডাকি, কিন্তু মানে যাকে ডাকি সে জানে কিভাবে তাকে আমি ডাকি, এটা তো বলা যাবে না।
হ্যাঁ উর্মি,
আচ্ছা রাজীব ভাই আসো।
হ্যাঁ বলো।
আমি এটা কিন্তু বুঝলাম না, তুমি রবি ভাইয়ের নামে আরেকজনের কাছে ক্রমাগত মিথ্যা কিভাবে বলে যাচ্ছ?
কি কোনটা মিথ্যা কথা বললাম?
ওই যে কি মধুশ্রী নাকি যেন ফোন দিল, তখন তুমি বললা রবি ভাইয়া
রবি ভাই বিয়ে করে নাই, রবি ভাইকে একজন বিয়ে করছে,
রাইট? এই তো এতক্ষণে রাজীব লাইনে কথা বলছে। আমি আমাকে আমি তোমাকে বলি, আমার ফ্যামিলি খুবই ই তো কি বলবো মানে খুব খুব রাগি একটা পরিবার, খুব মানে প্রাচীন পন্থী একটা পরিবার, খুব রক্ষণশীল একটা পরিবার, কনজারভেটিভ। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার বাবা বলল যে আমাদের বংশের কেউ ঢাকা ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ইন্টারমিডিয়েট পাশ করার পর তারা চাকরি বাকরি করে এবং বিয়ে করে। কিছুতেই আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, কিছুতেই না, ওইখানে মেয়েরা থাকে বা ইউনিভার্সিটিতে পড়তে দেবে না। পরে ফাইনালি আমি রাজি, আমাকে একটা শর্ত দেওয়া হলো, যদি আমি বিয়ে করি তাহলে আমাকে
পড়তে দেওয়ার সুযোগ দেওয়া হবে। পরে জোর করে আমাকে বিশ্বাস করো, জোর করে আমার বাবার একটা বন্দুক আছে, সেই বন্দুক আমার বুকে ঠেকিয়ে তারপর আমাকে বিয়ে দিতেছে। তো আমি কষ্টের কথা উর্মি এর আগে কখনো কাউকে বলিনি, আমি ঠিক জানি না কেন আজকে তোমাকে আমি বললাম, হয়তো তুমি আমার মনের খুব স্পর্শকাতর একটা জায়গায় হাত দিয়ে ফেলেছ দেখে আজকে বললাম। এবং আমি আমার চোখ দিয়ে পানি পড়ছে রেডিও, এই জন্য তুমি দেখতে পাচ্ছ না সেই পানিটা, রেডিও ঠিক ভেসে যাচ্ছে না,
রেডিওর অফিস ভেসে যাচ্ছে, রেডিওর অফিস এই মুহূর্তে
উর্বি সেটাই হয়, মানুষ যখন তার গভীর দুঃখের কথা বলে অন্যদের কাছে সেটা ফাজলামা মনে হয়, যেমন আমি আমার দুঃখের কথা বলছি তোমার কাছে সেটা ফাজলামা মনে হচ্ছে। উর্মি আমার দরকার নেই, তোমার মায়া, তোমার সিম্প্যাথি কোনো কিছু
আমার তো দরকার নেই, তোমার তো দরকার নেই,
তোমার সিম্প্যাথি কোনো কিছুই আমার প্রয়োজন না।
তুমি ফেসবুক আইডিটা আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট স্কিপ করে গেছি, প্লিজ
তোমাকে করোনা করার মতো দুঃসাহস আমার হয় না।
না তোমার করোনার দরকার নেই তুমি,
আমার সেই দুঃসাহস
আমাকে আমাকে কেউ কোনোদিন করোনা করে না, একটু দয়া দেখায় নাই, একটু স্নেহ দেয় নাই, এক ফোঁটা ভালোবাসার জন্য আমি মিরপুর থেকে মগবাজার হেঁটে গেছি, কেউ এক ফোঁটা ভালোবাসা দেয় নাই। উনি লাগবে না, তুমি কেন আমাকে ভালোবাসবা,
মগবাজারে কেন গেল, একটু পিছনের দিকে হাঁকলেই তো পাইতা।
ঠিক আছে, আমার আমার কারো ভালোবাসা লাগবে না উনি, তুমি আমার ভালোবাসা নিয়ে তুমি আমার কষ্ট নিয়ে ফাজলামা করবে, এটাই তো স্বাভাবিক, সারা পৃথিবীর মানুষ এটাই করে আছে। তুমি বললা না রেডিও ভেসে যাচ্ছে, কেন রেডিও ভেসে যাবে, আমার চোখের পানি কি মানে এটা কি সমুদ্রের পানি, জোয়ারের পানি পাইছো যে রেডিও ভেসে যাবে?
শোনো, রেডিও ভাষা বলতে আমি কিন্তু একেবারে সত্যি।
আচ্ছা বাই দ্য ওয়ে তোমার যে ফেসবুক আইডি, ফেসবুক আইডিটা বলো,
আপনারা দুজনে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন আমাকে, আপনারা এত খারাপ।
উর্মি উর্মি তোমার এটা বলো, আইডিটা বলো,
মেসেজ করে দিব?
না 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 তুমি এমনি 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 বলো, এমনি বলো,
রোজাদেল উর্মি,
রোজাবেল উর্মি। আচ্ছা আচ্ছা, তারপর তোমার প্রোফাইল ছবিতে ছবি নাই কেন?
কারণ আমি কিছুদিন আগেও দিছিলাম, ঝামেলা হয়েছিল, এরপরে চেঞ্জ করে ফেলছি।
আচ্ছা, একটা ছবি আছে উর্মির সাথে মিতুল আপুর ক্যামেরায়, তোমার এক বান্ধবী দিয়েছে, সে জ্যোতি মান্নান অন্তরা, ওইখানে একটা নীল জামা পরা আছে আর একটা হচ্ছে খয়েরি জামা পরা আছে, কোনটা তুমি? খয়েরি জামা পরাটা তুমি। আচ্ছা, তারপর আরেকটা ছবি আছে, সেলফি 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 সেলফি,
একটা চশমা পরা ছেলে দাঁড়ায় আছে, তুমি?
আমি বলি এইখানে একটা তানবীর আলিপ দিয়েছে, তানবীর আলিপ দিয়েছে ওইখানে,
লাল গেঞ্জি চশমা পরা
না ওইখানে, তুমি কোনটা? আমি বুঝে গেছি যে তুমি কোনটা, আমাকে শুধু বলো যে তোমার বান্ধবী মৌমিতা মম,
হ্যাঁ,
ও কোথায় পড়ে?
মৌমিতা মম,
হ্যাঁ মৌমিতা মম,
ইউআইইউতে পড়ে।
ইউআইইউ মানে
ইউনাইটেড
স্টেটস অফ, এটা কি আমাদের
ইউআইইউ,
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি?
হ্যাঁ
ইউনাইটেড। আচ্ছা শোনো, যে আমাদের যে আমরা যে টিভিটা দিচ্ছি বক্স টিউব, হ্যাঁ ওইখানে একটা ই লাগবে আমাদের, টেলিকমিউনিকেশনের পরে এমন কাউকে লাগবে। তোমার বান্ধবী কোন সাবজেক্টে যেন পড়ে?
ইটিই,
ও টেলিকমিউনিকেশনে সে পড়ে?
হ্যাঁ।
আচ্ছা, তোমার বান্ধবীর সাথে অ্যাড হওয়ার উপায় কি? তুমি কিন্তু একটা ফ্রেন্ড সাজেশন পাঠাবো আমার সাথে?
সাজেশন পাঠাবো?
হ্যাঁ একটু পাঠাবো না প্লিজ।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পাঠিয়ে দিব।
আচ্ছা
ব্যাপার কি, কি নিয়ে তোমরা কি করতেছো? আচ্ছা
আমরা একটা অনলাইন টিভি করতেছি, যে টিভি মানে সবাই খুব মজা করে দেখতে পারবে, খুবই এন্টারটেইনিং একটা টিভি হবে।
আচ্ছা,
তুমি ওই টিভির আপডেট জানতে হলে আমাদের ফেসবুক / দি বক্স টিউব লিখে, মানে আমরা যদিও পেজটা খালি খুলে রাখছি, এখনো পেজে কোনো আপডেট দেওয়া শুরু হয়নি, কালকে থেকে আপডেট দেওয়া শুরু হবে, তুমি করো। আচ্ছা মৌমিতা মম কি ম্যারিড না আনম্যারিড? আচ্ছা, ওর কি বয়ফ্রেন্ড আছে না নেই? মৌমিতা মমর নাম্বারটা আমাকে একটু মেসেজ করবা,
এত শখ তুমি
জানো আমাদের টেলিভিশনে টেলিকমিউনিকেশনের কি সাইট থাকবে, তাহলে তুমি ওকে বুঝাই কিভাবে বলবো? এটা তো আমি বুঝাবো,
আমি তো ওকে বুঝাবো না, আমি জাস্ট ওকে বলবো।
আহা, তুমি বলাও যা, আমি বলাও তা। আমি আমি তো আরো সহজ করে বলতে পারবো তোমাকে, দেখো তো তাতে দুইবার ফোন দিতে হবে। তুমি তুমি একবার ওকে ফোন দিয়ে বলবা,
তাহলে এক কাজ করো, এক কাজ করো, হ্যাঁ তুমি আমাকে কল দিবো, এরপর আমি ওকে কল দিবো, কনফারেন্সে তুমি সাথে কথা বলবো।
কেন আমরা তিনজন কল দিয়ে টাকাটা নষ্ট করবো? তার চেয়ে আমি আর যে কি বলে তোমার এই বান্ধবী কি জানো না, মম, আচ্ছা মমর সাথে একটা ছেলের ছবি আছে, মুশফিক আহমেদ আবির, কে
মুশফিক আহমেদ আবির? আমার ঠিক খেয়াল নাই কোন ছবিটার কথা
বলতেছো। মম থাকে কোথায়?
আমাদের বাসায় দেখি থাকে।
তো বিপরে থাকে মম? তাহলে আমরা ফোন দেবো, বিপরে থাকে। রাজীব কালকে ফ্রি আছেন আপনি? আমি আপনি মৌমিতা উর্মি, উর্মি হ্যাপি বার্থডে বাই দ্য ওয়ে,
থ্যাংক ইউ।
আচ্ছা তোমার আরেক বান্ধবী হিমেল ইসলাম,
এটা মানে ছেলের নাম
না, না তোমার তোমার যে দীপক মিত্রর ইয়েতে একটা ছবি দেওয়া আছে, ও এটা মৌমিতা মমর বান্ধবী, সেও খারাপ না, খারাপ না। যাক, মমিতা মম কি আমাদের,
তুমি যদি আমার ফ্রেন্ড সার্কেলে যাও তাহলে সেখানে মমিতা মমর অনেক ছবি পাবো, দেখতে পারো ওখান থেকে।
হ্যাঁ, মমিতা মম কে আমাদের কাজে লাগবে টেলিকমিউনিকেশনের জন্য। তাহলে কথা এই হইল যে তোমাকে আমি ফোন দিচ্ছি আজকে শো থেকে ফেরার পথে, তুমি আমাকে মমিতা মমের নাম্বারটা দিচ্ছ, এই তো?
আমার এর আগে ওর সাথে কথা বলতে হবে, আমি তো পারমিশন ছাড়া তোমাকে নাম্বার দিতে পারবো না।
তুমি কেন, আচ্ছা মানে সমস্যা কি তোমার, মানে নাম্বার
দিতে পারো তুমি? প্রেসিডেন্ট হলেও তোমাকে আমার নাম্বার দিতে পারবো না, কারণ আগে আমার পারমিশন লাগবে, এরপর আমি
প্রেসিডেন্ট হলেও, মানে রবি ভাই প্রেসিডেন্ট, আই স্ট্রংলি প্রোটেস্ট, রবি ভাই প্রেসিডেন্ট, রবি অলরেডি প্রেসিডেন্ট,
সো ওয়াট?
হ্যাঁ, সে হচ্ছে ওই আন্তর্জাতিক বহু খেদাও আন্দোলনের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট
যেখানকার প্রেসিডেন্টই হোক, এটা তো বললাম।
তোমার আরেক বান্ধবী আছে অতুষী, সেও তো টেলিকমিউনিকেশনে পড়ে?
হ্যাঁ, সেও একই জায়গাতেই পড়ে।
আচ্ছা, ও কি মিরপুরে থাকে?
না,
থাকে না। তাহলে আমরা কালকে অতীশকে আমরা সামনাসামনি আলোচনা করি, ফোন নাম্বারের দরকার। হাসতেছো কেন?
এবং তোমার বাজে বাজেও আমরা সেলিব্রেট
করলাম, কথা বললাম,
সবচেয়ে বেশি সুইট। কে কে বেশি সুইট?
অতীশ বেশি সুইট।
আচ্ছা, অতীশ যদি বেশি সুইট হয় ফাইন, তুমি অতীশের সাথে প্রেম করো, কিন্তু আমাদের মমিতাকেই দরকার, কারণ টেলিকমিউনিকেশন বিষয়টা টেলিভিশন করার আগে ভালো করে বোঝা উচিত।
এখানে অতীশও পড়ে,
আমরা যেহেতু প্রথমে, আমাদের তো একটা ইমান আছে তাই না, আমরা প্রথমে মমিতার নাম বলছি, এখন চট করে অতীশে চলে যাবো, এটা কোনো কাজের কথা না।
বাস একটা কাজ করি, আপনি মমিতা মামার কাছে বুঝেন, আমি
অতীশের কাছে বুঝি, আমরা দুইজন
আমরা কোন ছেলের কাছ থেকে আমরা ভালো বুঝি না,
বুঝি না, মেয়েরাই আমাদের,
মেয়েরা যখন আমাদের,
মেয়েরা আমাদের বোঝে না, কিন্তু মেয়েদেরকে আমরা খুব ভালো বুঝি।
সমস্যাটা হচ্ছে কি, ইস্তিয়াকের কাছ থেকে কোন মেয়ে সহজে বোঝে না, ছেলেরাই বোঝে
না। আমরা ওই টাইপের ছেলে না, ইস্তিকার কাছে যেসব ছেলেরা যায়, আমরা একটু অন্য ডিফারেন্ট টাইপের।
তোমাকে নিজেদেরকে অন্য কিছু প্রমাণ করতে
ফাইন, এটা কে, এটা কে বস,
এটাই মৌমিতা মমতা
না, ফাইন
মৌমিতা মমর। তাহলে আচ্ছা, ফোন নাম্বার না পাঠাও, তুমি তো ই পাঠা।
হ্যালো,
মৌমিতা মমর ফোন নাম্বার না পাঠাও, তুমি তো ফ্রেন্ড সাজেশনটা তো পাঠাতে পারবো নাকি, সেটাও তোমার নিষেধ আছে? টেলিকমিউনিকেশন সেক্টর দেখবে তা কিন্তু না, আমাদের অভিনয় করতে পারে, আমাদের খুব ভালো অভিনয় করে মৌমিতা তাই না? গুড, ওকে। আজকে উর্মি তোমার জন্মদিন, তোমার জন্মদিনের শুভেচ্ছা তুমি মৌমিতাকে পৌঁছে দিও।
মৌমিতা শুভেচ্ছা জানানোর কাছে পৌঁছে যাবে। আসলে একটার দিকে মানে দুটার দিকে
একটা আসলে দুটা থেকে একটার দিকে
আমাদের সবকিছু
মাথা খারাপ হয়ে গেছে, একই জনকে দেখে মাথা খারাপ হয়েছে, আজকে মৌমিতাকে দেখে মাথা খারাপ হয়েছে, এন্ড সবার ক্ষেত্রে একই ব্যাপারটা হয় যে মৌমিতাকে দেখার পর সবার মাথা খারাপ হয়েছে।
মৌমিতা ও মৌমিতা বাংলাদেশের যুব সমাজের জন্য খুবই খুবই ভয়ঙ্কর
এই জিনিসটা আমাকে হ্যান্ডেল করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি।
আচ্ছা
সিরিয়াস প্রবলেম।
আচ্ছা আচ্ছা তুমি কি কাইন্ডলি আরো দুজন মাথা খারাপ যুবককে একটু হ্যান্ডেল করতে পারবা, রবি এবং রাজীব, যদি যদি তোমার কষ্ট না হয়?
আশা করি এখন ভাবিরা শুনতেছে তোমাদেরকে।
ঠিক আছে বুঝছি। যাই হোক, হ্যাপি বার্থডে উর্মি, তোমার জন্মদিনে উপলক্ষে আমি মৌমিতাকে একটা গিফট করতে চাই, কারণ তোমাকে দেয়া তোমার বান্ধবীকে দেয়া একই কথা। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী শুক্রবার আবারও দেখা হবে। ও ভালো কথা, ভালো কথা। বিয়ে করার সবচেয়ে বড় উপকারটা আমি লাস্ট বলে যাই, সেটা হচ্ছে আপনি চাইলেই সরাসরি জগ থেকে ঢেলে পানি খেতে পারবেন। আপনি গ্লাস গ্লাস গ্লাসে পানি ঢেলে আপনি খাইতে পারবেন, কারণ জগ থেকে টকটক টকটক করে খেতে পারবেন। অতএব বিয়ে করার কোন প্রশ্নই আসে না। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং ব্যাচেলার থাকুন। তবে মৌমিতাকে পাইলে আমরা সিদ্ধান্ত বলে দিতে পারি।